بسم اللہ والحمد للہ والصلاة والسلام علی رسول اللہ وعلی آلہ وصحبہ ومن تبع بہداہ وبعد احبتی فی اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ہمرا آسکر ای پور بے امام بربہاری رحمہ اللہ شرح السنہ এবং এর শেখ সালেহ বিন ফৌজান হাফিজাহুল্লাহর প্রাজ্ঞ ব্যাখ্যা থেকে আট নম্বর পয়েন্টে আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়া সাদাদ। قال المؤلف رحمه الله فانظر رحمك الله كل من سمعت كلامه من أهل زمانك خاصة فلا تعجلن ولا تدخلن في شيء منه حتى تسأل وتنظر هل تكلم فيه أحد من أصحاب النبي صلى الله عليه وسلم رضي الله عنهم أو أحد من العلماء فإن أصبت فيه أثرا عنهم فتمسك به ولا تجاوزه لشيء ولا تختر عليه شيئا فتسقط في النار। এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যে মূল্যবান কথাটুকু বলেছেন তার অর্থ হচ্ছে যে অতএব তুমি দেখো, আল্লাহ তোমাকে রহম করুন, তুমি লক্ষ্য করো, কুল্লামান সামিআত কালামাহু মিন আহলি যামানিকা খাসাতান ফালা তাআজালান্না, তোমার সমসাময়িক যার কথাই তুমি শুনবে তার কথার দিকে তুমি দ্রুত এগিয়ে যেও না। আর ওই সব কথার মধ্যে তুমি দ্রুত প্রবেশ করতে যেও না যতক্ষণ না তুমি এ বিষয়ে প্রশ্ন করবে এবং বিষয়টা ভেবে চিনতে ভালো করে দেখবে। যে যতক্ষণ না তুমি প্রশ্ন করে এবং ভালো করে জেনে নেবে যে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে হতে এ বিষয়ে কেউ কি কিছু বলেছেন, অথবা উলামায়ে কেরামের মধ্যে হতে কেউ কি এ বিষয়ে কিছু বলেছেন, যদি ওই কথার সমর্থনে সাহাবায়ে কেরাম কিংবা কোনো উলামায়ে কেরামের কোনো কথা পাওয়া যায় তুমি পাও, ফাতামাসসাক বিহি, তাহলে তুমি ওইটাকে গ্রহণ করো। ওয়ালা তুজাউজ হুলি শাইইন, এবং যদি এরকম কিছু পেয়ে যাও ওই কথার সমর্থনে সাহাবায়ে কিরামের কারো কোনো কথা কিংবা উলামায়ে কিরামদের মধ্য হতে কারো কোনো কথা যদি পেয়ে যাও তাহলে সেটাকে তুমি দৃঢ়ভাবে গ্রহণ করো এবং ওইটাকে কোনো অবস্থাতেই তুমি ফেলে যেও না, আর ওইটার উপরে অন্য কোনো কথাকেও তুমি প্রাধান্য দিতে যেও না। ফাতাসকুতা ফিন্নার, নতুবা তুমি জাহান্নামে নিপতিত হবে। এই হলো মূল কথা। তাহলে মূল কথার অর্থটা যেটুকু দাঁড়াচ্ছে যে এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ অত্যন্ত আন্তরিকতার সাথে সামিঈন কারি যারা আছেন তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে তিনি বলতেছেন যে যেখানে তুমি কারো কত কথা শুনবে, তোমার সমসাময়িক তোমার সময়ের কেউ কোনো ডাক দিল, কেউ কোনো আহ্বান জানালো, ওইটার প্রতি তুমি দ্রুত এগিয়ে যেও না এবং ওইটাকে দ্রুত তুমি গ্রহণ করতে যেও না, ওই পথে তুমি তাড়াহুড়ো করে প্রবেশ করতে যেও না যতক্ষণ না তুমি এই বিষয়টা ভালো করে জেনে নেবে। তুমি জেনে নেবে কি কি জানবে, তুমি জানবে এই বিষয়টা যে ওই তোমার সমসাময়িক ওই লোকটা যে কথাটি বলছেন তার কথার সপক্ষে বা তার কথার সমর্থনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কোনো কথা আছে কিনা, কিংবা প্রকৃত উলামায়ে কেরামের মধ্যে হতে কোনো আলেমের কোনো কথা এ বিষয়ে এর সপক্ষে বা সমর্থনে আছে কিনা। যদি এরকম কিছু পেয়ে যাও তাহলে সেটাকে গ্রহণ করো এবং কোনো অবস্থায় ওইটাকে বাদ দিও না এবং ওই কথার উপরে অন্য কোনো কথাকে প্রাধান্য দিতে যেও না, নতুবা তুমি জাহান্নামে নিপতিত হবে। প্রথমত আমরা যদি ইমাম বারবাহারি রাহেমাহুল্লাহর এই কথার এই যে এবারটুকুর দিকে যদি লক্ষ্য করি, তাহলে একটা বিষয় প্রথমে দেখেন, খেয়াল করেন যারা আরবি জানেন, যে ফানজোর, এই ফাটা আসলে ফানজুরের ফা, এটা পিছনের একটা বিষয়ের সাথে সম্পর্কিত। এই পিছনে তিনি যে কথাগুলো বলেছেন ওই কথাগুলোর প্রেক্ষিতেই এইটুকু বলা ফানজোর। পিছনের এই যে সপ্তম পয়েন্টটাতে আমরা যে কথাটি গত সেশনে আলোচনা করেছি, সেখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে তুমি ছোট ছোট নব আবিষ্কৃত বিষয় বা ছোট বিদআতগুলো থেকে তুমি বেঁচে থাকো, এইগুলার বিষয়ে সতর্ক এবং সাবধান থেকো, কারণ এই ছোট বিদআতগুলোই যখন বারবার করা হয় তখন এইটা অনেক বড় হয়ে যায়। আর দুনিয়াতে যত বিদআত দেখা দিয়েছে উম্মার মধ্যে, সেটা প্রথম দিকে এইটা আকারে এইভাবে ছোটই ছিল, হ্যাঁ খুব ছোট বিদআত সগীরা ছিল, দেখতে অনেকটা হাকের মতোই মনে হতো, হ্যাঁ কিন্তু এই বিদআত, এই ছোট বিদআতটাই যখন মানুষ বারবার প্র্যাকটিস করতে থাকলো, হ্যাঁ তো এই প্র্যাকটিস দেখে অনেকেই পরবর্তীতে প্রতারিত হলো এবং তারা এটাকে দিন মনে করে পালন করতে থাকলো। এরপরে এই বিদআতটাকে তারা দিনের বিষয় বা দিন হিসাবেই তারা গ্রহণ করে নিয়েছে, এখান থেকে আর এই বিদআত থেকে আর বেরিয়ে আসতে পারেনি। এইভাবে বিদআত যখন বড় হয়ে গেছে, একটা ছোট বিদআত বারবার করতে করতে এটা অনেক সময় যখন বড় আকার ধারণ করে নেয় বা এটা বড় বিদআতে মুকাফিরার দিকে নিয়ে যায়, হ্যাঁ তখন মানুষ ইসলাম থেকে বেরিয়ে পড়ে, খারিজ আনিল ইসলাম হয়ে যায়। তো যেমন এর একটা উদাহরণ ছিল, একটা স্পষ্ট উদাহরণ খাওয়ারিজদের উদাহরণ। খাওয়ারিজরা মূলত এই যে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারা যখন দুজনেই একটা চুক্তিতে উপনীত হওয়ার পথে বা উপনীত হয়েছেন, হ্যাঁ যে দুই পক্ষেরই দুইজন বিচারক নিয়োগ করবেন এবং বিষয়টার ফয়সালা তারা করবেন, এই সিদ্ধান্তে যখন তারা উপনীত এবং তাদের মধ্যে সৃষ্ট যে সমস্যা সেই সমস্যাটা যখন নিরসনের পথে, তখনই আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের কিছু লোক তারা বিদ্রোহ করল যে না, এখানে হাকিমিয়া বা হুকুমের দায়বার অন্য কাউকে দেয়া যাবে না, আর কোনো বিচারক এখানে নিয়োগ করা যাবে না, সিদ্ধান্ত আল্লাহর হাতে, আল হুকুম লিল্লাহ। তাদের এই যে দাবি, এই দাবি খাওয়ারিজদের প্রথম আবির্ভাবের, এটা এই দাবির মাধ্যমে খাওয়ারিজদের উৎপত্তি। আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করলেন যে এটা কোরআন নির্দেশিত একটা ফয়সালা, ইভেন যখন স্বামী স্ত্রীর মধ্যেও গণ্ডগোল হয় তখনও কিন্তু উভয় পক্ষের দুইজন বিচারক বা দুইজন ফয়সালা প্রদানকারী বিচারক নিয়োগ করা যায়। ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, এইরূপ প্রমাণসহ তাদেরকে প্রমাণ উপস্থাপন করার পরেও যখন তারা কোনো কিছুতে সন্তুষ্ট হলো না এবং তারা বলল যে না আমরা কিছুই বুঝি না, হুকুম হবে একমাত্র আল্লাহর, আল হুকমু লিল্লাহ, এখানে অন্য কোনো হাকিম নিয়োগ করা যাবে না, ফয়সালা এখানে যা হবার হবে মুআবিয়ার সাথে, আপনি আপনার সিদ্ধান্তে কি থাকুন, মুআবিয়ার সাথে কোনো আপোষ বা তাত করা যাবে না। এই বলে তারা যখন আলী রাদিয়াল্লাহু আনহু তার সিদ্ধান্তে অটল এবং তারা এই সিদ্ধান্তকে যখন মেনে নিচ্ছিল না, এই দাবির ভিত্তিতে তাদের বাহ্যিক কথাটা ছিল আল হুকমু লিল্লাহ। এখন এখানে আমাদের দেখার যে বিষয়টা, এই যে খাওয়ারিজদের উৎপত্তি এবং তাদের বিকাশের এই 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 যে মূলে যে ঘটনাটা, যে কথাটা তারা বলল যে হুকুম হবে আল্লাহর, বাহ্যিকভাবে কি দেখা যায় কথাটা ইউশবিহুল হক, সত্যের অনুরূপ একটা কথা, এ সত্যই তো হুকুম তো আল্লাহর জন্য, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সুস্পষ্ট কথা কোরআনে কারিমে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হুকুম, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ব্যতীত আর অন্য কারো কোনো হুকুম নেই, অন্য কারো কোনো সিদ্ধান্ত বা ফয়সালা নেই। তো বাহ্যিকভাবে তারা এই কথাটাই কিন্তু বলছিল, কিন্তু এইটা ছিল তাদের একটা কি যে বিদআ বা যে ভাবধারা, যে নতুন চিন্তাভাবনা তারা, চিন্তাভাবনার বিকাশ তারা করেছিল, এটা প্রথমত অনেকটা একটা বিদআতে সগীরা ছিল, হ্যাঁ ছোটো আকারেই ছিল, যেটা সত্যের অনুরূপ বলেই মনে হচ্ছিল। কিন্তু যখন তারা এটার উপরে অটল এবং অটুট থাকে, আলী রাদিয়াল্লাহু আনহু ফয়সালাকে যখন তারা অমান্য করে, অবজ্ঞা করে, এরপরেই দেখা গেল যে এদের অবস্থা কি হলো, যে তারা এরপরে যে আলী আল্লাহর সিদ্ধান্তে কি না, আল্লাহর হুকুম মেনে নিতে রাজি না, সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা তাকফির করলো। তাহলে শুরু হলো কি দিয়ে, একটা ভালো কথা, আল হুকম লিল্লাহ, বেশ ভালো কথা। কিন্তু এই দাবি যারা উপস্থাপন করলো, পরবর্তীতে তারা এই দাবির ভিত্তিতেই কি করলো, আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফির ফতোয়া দিয়ে দিল। এর পরবর্তী অবস্থা আরও জঘন্য, যে শুধু আলী রাদিয়াল্লাহু আনহুকে না, ওমর আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া উসমান রাদিয়াল্লাহু আনহু সহ অন্যদেরও কাফির বলতে শুরু করলো, তারা কাফির ফতোয়া দিয়ে দিল। তাহলে কি হলো, এই অবস্থায় গিয়ে তারা ফখারাজা মিনাল ইসলাম, ফখারাজা মিনাল ইসলাম, শুরু হলো একটা ছোট্ট বিষয় দিয়ে, ইউশবিহুল হক। এই পরিপ্রেক্ষিতে এখানে আট নম্বর পয়েন্টে শেখ রাহিমাহুল্লাহ বলছেন, ফানজুর রাহিমাকাল্লাহ, এবার তুমি দেখো, এবার দেখো যে যখনই কারো কোনো কথা শুনবে, তোমার সমসাময়িক তুমি তার কথার দিকে দৌড়ে যাবে না, ওইটাকে সাথে সাথে লুফে নেবে না বা ওইটাকে গ্রহণ করবে না। ইমাম বারবাহারি রাহেমাহুল্লার এই কথাগুলোর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ, শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে বিশেষ করে এই শেষ জামানায়, ফিতনার জামানায়, তুমি যার কথাই শুনবে তার কথার দিকে তুমি দ্রুত এগিয়ে যেও না। এই শেষ জামানায় যে সময় মানুষ কথা বলার লোক অনেক, দাঈর সংখ্যা অনেক, মুফতি নিজেকে অনেক, মুফতি দাবিদার অনেক, নিজেকে আলিম বলে দাবিদার অনেক, হ্যাঁ কথা বলার লোক অনেক, আর বিশেষ করে যখন এই যে বিভিন্ন মিডিয়াগুলো, এই মিডিয়া যে যোগাযোগ মাধ্যমের যে ছড়াছড়ি বর্তমান সময়ে যেভাবে হয়েছে, হ্যাঁ যে এই মিডিয়াগুলোর সাহায্যে দেখা যায় যে প্রত্যেকেই ইলমের নামে, দ্বীনের নামে অসংখ্য কথাবার্তা মানুষের মাঝে মুহূর্তেই ছড়িয়ে দিচ্ছে, অসংখ্য কথাবার্তা মানুষের মাঝে মুহূর্তেই ছড়িয়ে দিচ্ছে, কিসের সুবাদে, ওসাইলুল আলাম, এই যে যোগাযোগ মাধ্যমগুলোর সুবাদে, নিজেকে আলেম বলে জাহির করছে, নিজেকে মুফতি বলে জাহির করছে, নিজেকে দাঈল আল্লাহ বলে কি করছে, এবং যে কেউ ইচ্ছা করলেই কি করতে পারতেছে, এই ওসাইলুল আলামগুলোর মাধ্যমে, হ্যাঁ কিংবা এই বক্তৃতা বিবৃতি লিখনি এগুলোর মাধ্যমে নিজেকে দ্বীনের খাদিম, ইসলামের খাদিম, দাঈল আল্লাহ, হ্যাঁ এই বিভিন্ন রূপে প্রকাশ করার সুযোগ পেয়ে যাচ্ছে। এমনকি বাতিল ফিরকা যেগুলা, পথভ্রষ্ট ফিরকা যেগুলা, তারাও দ্বীনের নামে কথাবার্তা বলতে শুরু করছে, এই যে আপনার ইন্টারনেটে কিংবা এই ওয়েব জগতে, যারা একদম আহলুল বাতিল, ফিরাক দাল্লা, এদের কথাবার্তাও যদি দেখা যায়, হ্যাঁ বাহ্যিকভাবে দেখলে অনেকে মনে করবে যে তারা হয়তো ইসলামের কথা বলছে, দ্বীনের কথা বলছে, ইলমের কথা বলছে। অতএব এখন এই যে সমস্যা, এই যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে আরো প্রকট, অত্যন্ত মারাত্মক, খতর আজিম জিদ্দা, অত্যন্ত ভয়াবহ, যে যে কেউ নিজেকে আলিম হিসাবে, যে কেউ নিজেকে দায়ী হিসাবে, যে কেউ নিজেকে ইসলাম প্রচারক হিসাবে, হ্যাঁ, মুফতি হিসাবে, মুফাসির হিসাবে, মুহাদ্দিস হিসাবে প্রচার করে নিতে পারতেছে, কেউ একটা কথা ইসলাম বা দিনের নামে কিছু লিখে ওইটা প্রচার করে দিতে পারতেছে, মানুষ মিনিটে মুহূর্তের মধ্যেই তার এই দাওয়াত পেয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান সময়টা হচ্ছে অত্যন্ত সংকটময় মুহূর্ত দিনের জন্য, ইসলামের জন্য। অতএব এই অবস্থায় যে এই যে বর্তমান যে সমস্যা, এই সমস্যাটা আজকে থেকে কিছুদিন পূর্বেও, আরও দুই যুগ পূর্বেও দেখা গেছে যে এত ভয়াবহ, দুই যুগ কেন, আরও এক যুগ পূর্বেও এত ভয়াবহ ছিল না। যখন কেউ কিছু বলতে হলে বা ইসলামের নামে কিছু প্রচার করতে হলে তাকে লিখতে হচ্ছে, হয়তো তাকে লিখে সেটা মানুষের মধ্যে প্রচার করতে হয়েছে, যেটা ছিল অত্যন্ত সীমিত একটা পরিসরে, হ্যাঁ, এবং সেটাও কিন্তু এত ব্যাপক আকারে ছিল না যে যে মানে যে কেউই লিখত আর যে কেউই সাথে সাথে প্রচার করে দিত, এরাও ছিল না, এটাও ছিল অনেক সীমিত পরিসরে। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে অত্যন্ত সহজলভ্য, অত্যন্ত সহজ, যে 10 টাকার ইন্টারনেট খরচ করলে আর নিজের এই মুহূর্তে এই আরও 10 মিনিট সময় কি করলে ওই একটা বার্তা লক্ষ লক্ষ মানুষের কাছে মুহূর্তেই পৌঁছে দেওয়া যাচ্ছে। সুতরাং পূর্ববর্তী সময়ের চেয়ে বর্তমান সময়ের মুসলমানদের, মুসলমানরা দিনের দিক থেকে অত্যন্ত দিনের বিষয়ে, দাওয়াতের বিষয়ে, ইসলাম বিষয়ে অত্যন্ত সংকটপূর্ণ একটা অবস্থার মধ্যে অতিক্রম করছে, অত্যন্ত সংকটপূর্ণ একটা মুহূর্ত অতিক্রম করছে মুসলমানরা। তার কারণ প্রথমত এই যেটা ওসাইলুল আলামগুলোর সহজলভ্যতা, দ্বিতীয়ত হলো যে মুনহারিফিন ফিরক দাল্লাহ আগে যেত যত ছিল বর্তমানে এর সংখ্যা তার থেকে 100 গুণ বেশি। আগে যারা ফিরক দাল্লাহ, ফিরক মুনহারিফা, বাতিল ফিরকা যেগুলো ছিল, এগুলো ছিল একদম মার্কা মারা, যে প্রকৃত মুসলমানরা সহজেই তাদেরকে আইডেন্টিফাই করতে পারতেন। আর বর্তমান সময়ের এই যে মুনহারিফিন ফিরক দাল্লিনগুলা বা বাতিল দোয়াতগুলা, দোয়াত সুরা এমন রূপে এমনভাবে নিজেকে আবিষ্কার করে উপস্থাপন করে যে হাক্কানি আলেম তালেবুল ইলম ছাড়া যে সাধারণ মানুষ খুব সহজে, কিংবা লেখাপড়া জানা যারা যারা দিন শিখতেছে, হ্যাঁ, দিন চর্চা করছে, এরূপ গুটি কতক মুসলমান ছাড়া এদেরকে অন্য কেউ সাধারণ মানুষদের জন্য সহজে এদেরকে আইডেন্টিফাই করা, এটা খুবই কঠিন হয়ে গেছে। ফালখাতার আজিম জিদ্দা, আপনি দেখবেন যে এই যে ইরানের শিয়ারা, তাদের আরবি ওয়েবসাইটগুলো যদি দেখা যায় তো অনেক সময় আমি দেখছি যে ওই যে আমাদের বাংলাদেশের ওই কওমি মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে, তো তারা মনে করে যে অনেক সময় যে ওই যে যে সমস্ত ছেলেরা হয়তো কিছু লেখাপড়া করতে চায় বা আরবি শিখতে চায়, অনেক সময় দেখা গেল ও বুঝতেছেই না যে এটা একটা শিয়া সাইট, ওইখানে কালামুল্লাহ, কালামুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, বেশ সুন্দরভাবে কী করছে ওই ছেলেটা, যে স্বাভাবিকভাবে বুঝতেছি না যে এটা একটা শিয়া দাওয়া, শিয়াদের দাওয়া, রওয়াফিজদের দাওয়া। ফল খাতার আজিম জিদ্দা, সাধারণ মানুষ যারা যারা হয়তো আরবি জানে না, তাদের জন্য আপনি দেখবেন যে এমন বাংলা অসংখ্য ওয়েবসাইট, অনেক ওয়েবসাইট করা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন পত্র পত্রিকা এগুলাতে তো লেখা হচ্ছে, হ্যাঁ, তারপরে আরও বিভিন্ন যে এই যে কি আছে যেগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসলামের নামে বিভিন্ন বিষয়ে এমনভাবে লেখা হচ্ছে যে সাধারণ মানুষ বাংলা কোরআন সুন্না জানে না, কোরআন সুন্না সম্পর্কে অজ্ঞ মূর্খ সাধারণ লোক ওইটা দেখে মনে করতেছে যে না একটা সুন্দর একটা বার্তা দিছে, হ্যাঁ, একটা সুন্দর একটা মেসেজ পাঠাইছে, সে এটাতে টুইট করতেছে, এটাকে লাইক করতেছে, কিন্তু আসলে কি প্রকৃত অর্থে এটা হাক না না হাক, এটা সত্য না বাতিল? হ্যাঁ, ওই লোকটা দেখতেছে যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য ছেলেমেয়েরা যেখানে হয়তো আজেবাজে অনেক কথা নিয়ে ব্যস্ত, যাক একটা ছেলে একটা ভালো কিছু দিনের একটা কথা লিখছে, এটুকুতেই বেচারা সন্তুষ্ট এবং এটাকে লাইক করতেছে, কিন্তু আসলে এটা যে দিনের জন্য কত মারাত্মক সেটা সে নিজেই বুঝতেছে না। এখানে যে কথাটা লিখছে, এই কথাটা এটা সত্য হাক না বাতিল, তা এটা এটা এটার তাৎপর্য কী, এটার অর্থ কী, এটার ব্যাখ্যা কী, এসব কিছু বোঝার মতো তার জ্ঞানে নেই, সে লাইক দিতেছে। ফল খাতার আজিম জিদ্দা, এই অবস্থায় আমাদের করণীয় কি? শেখ সালে আল ফৌজান হাফিজাহুল্লাহ ওয়ারাহ তিনি বলছেন, ফালাইকা আইয়ুহাল মুসলিম ওয়া তালিবুল ইলম বিজ্জাত আন তাতাসাব্বাতা ওয়ালা তাস্তাজিল মা কুল্লি মা তাসমা, আলাইকা বিত্তাসাব্বুত ওয়া মারিফাতি মান আল্লাযী ক্বালা হাযা ومن أين جاء هذا الفكر ثم ما مستنداته أدلته من الكتاب والسنة ثم أين تعلم صاحبه وعمن أخذ العلم فهذه أمور تحتاج إلى تثبت خصوصا في هذا الزمان অত্যন্ত অত্যন্ত মূল্যবান কথা, এবং শুধু মূল্যবান না, নিজেদের ইমান প্রত্যেকটা মুসলিমের ইমান আকিদা সংরক্ষণের জন্য, ইমান আকিদাকে সেভ রাখার জন্য, দিনের উপরে সঠিক পথে হকের উপরে টিকে থাকার জন্য এই কথাগুলোর কোনো বিকল্প নেই, এই নির্দেশনাগুলো অত্যন্ত জরুরি মেনে চলা। তিনি বলছেন যে সাধারণভাবে মুসলমানকে লক্ষ্য করে, একজন মুসলিমকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তুমি মুসলিম এবং বিশেষ করে তালিবুল ইলম যারা, তোমার করণীয় হচ্ছে যে তুমি ভেরিফাই করবে, যখন তোমার কাছে ইসলামের নামে দ্বীনের নামে কোনো কথা আসবে, কোনো মেসেজ আসবে, তোমার কাজ হচ্ছে ওইটাকে ভেরিফাই করা, তুমি ওইটা খুঁজবে, ওইটা তাহকিক করবে। ওয়ালা তাস্তাজিল মা কুল্লি মা তাসমা, যা শুনলে ওইটার দিকে তুমি দৌড়ে ওইটার দিকে অগ্রসর হবে না, দ্রুত অগ্রসর হবে না, কাজ হচ্ছে ওই দিকে যাওয়ার আগে, ওইটাকে গ্রহণ করার আগে বিষয়টাকে ভালো করে ভেরিফাই করা, এটাকে ভালো করে জাস্টিফাই করা, জানতে হবে যে এই যে আমার কাছে যে মেসেজটা আসলো, এই মেসেজটা আমাকে কে দিল, এই কথাটুকু কে বলল, সে কে, এই তার এই কথাটা, এই এই বার্তার মধ্যে সে যে যে আইডিয়াটা দিচ্ছে, সেই আইডিয়াটা কোথা থেকে এসেছে, এই আইডিয়ার দলিলটা কি, কোরআন এবং সুন্নাহ থেকে এই আইডিয়ার সপক্ষে কোনো দলিল আছে কি না। তাহলে আমাদেরকে জানতে হচ্ছে কি, যখন আপনার কাছে দিনের নামে, ইসলামের নামে, ইমানের নামে যখন কোনো মেসেজ আসবে, কোনো দাওয়াত আসবে, কোনো দিনই দাওয়াত আপনার কাছে যখন আসবে, কথা আসবে, তখন অবশ্যই আপনাকে দেখতে হবে, জানতে হবে, বিষয়টা ভেরিফাই করতে হবে, জাস্টিফাই করতে হবে যে আমাকে এই কথাটুকু কে বলল, লোকটাকে যে দাওয়াতটা দিল, এর মধ্যে এই দাওয়াতের মধ্যে যে বিষয়বস্তুটা আছে, সেই বিষয়বস্তুটার কোথা থেকে আসলো, এর উৎপত্তি, এর সূত্রটা কী, এর দলিলটা কী, কোরআন এবং সুন্নাতে এর কোনো দলিল আছে কি না। যে আমাকে ওই দাওয়াতটা দিল, ওই লোকটা কোথায় সে জ্ঞান অর্জন করেছে, কার কাদের কাছ থেকে, কার কাছ থেকে জ্ঞান অর্জন করেছে, এই বিষয়গুলো আমাকে প্রাথমিকভাবে অবশ্যই ভালো করে জেনে নিতে হবে, তারপরে ওই কথা গ্রহণ করা কিংবা না করার প্রশ্ন। এখন আমাদের সমাজের চিত্র যদি আমরা দেখি, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক যে সাধারণ মানুষ তো দূরের, মানে মানুষের অবস্থা তো সাধারণভাবে অত্যন্ত খারাপ হবেই। ইভেন যারা কোরআন এবং সুন্নার পথে চলতে চায়, এদের মধ্যে অনেকের মধ্যে এই এরকম একটা তাড়না কাজ করে, যে যেমন ইখওয়ানুল মুসলিমিনদের পক্ষ থেকে কিংবা ধরেন যে কোনো একটা ইসলামী দলের পক্ষ থেকে একটা দাওয়াত আসলো, জামায়াতে তাবলীগের পক্ষ থেকে দাওয়াত আসলো, হিজবুত তাহরীরের পক্ষ থেকে দাওয়াত আসলো, হ্যাঁ তারপরে বিভিন্ন অসংখ্য ইসলামী দল যেগুলা অগণিত অসংখ্য, তো যে দলের পক্ষ থেকে মানে ইসলামের নামে একটা ইসলামিক কনফারেন্স, মাশা আল্লাহ দেখা যায় যে কোরআন এবং সুন্না অনুসরণে আগ্রহী, সালাফে সালেহিনের মানহাজ অনুসরণের অনুসরণ করছে বলে দাবিদার অনেক অনেক দেখা যায় যে ওই সব কনফারেন্সের দিকে চলে যায়। কি যে না, এখানে একটা সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা হবে, একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা হবে। আপনি যদি প্রকৃত অর্থেই সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মানহাজের অনুসারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কোথাও যাওয়ার আগে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে যে এই কনফারেন্সের আয়োজন কারা করছে, এই কনফারেন্সে আলোচক কে, যে আলোচক সে কোথায় লেখাপড়া করছে, কার কাছ থেকে ইলম নিছে, হ্যাঁ তার অবস্থা কী, তার আকীদা কী, তার মানহাজ কী, তার আইডিয়া, যে আইডিয়া সে দিচ্ছে বা সে যে আইডিয়া ক্যারি করে, যে আদর্শ সে ক্যারি করে, হ্যাঁ সেই আদর্শের দলিল কোরআন এবং সুন্নাতে আছে কি না, সে যে কথাগুলো স্প্রেড করতে চায়, সে যে মেসেজগুলো স্প্রেড করতে চায় মানুষের মাঝে, হ্যাঁ সেই মেসেজের সপক্ষে কোরআন সুন্নাতে দলিল আছে কি না, এগুলার সনদ কি, এগুলার দলিল কি। আপনার কাছে যখন কোনো লিফলেট আসলো হাতে নিয়েই আপনি কি করতে যাবেন না, আপনি পড়েই এটাকে সুন্দর মনে করবেন না, ওইটাকে গ্রহণ করে নেবেন না। প্রায় দেখা যায় যে অনেক সময় জুমার সালাতের পরে বিভিন্ন মসজিদগুলোতে ইসলামে বিভিন্ন বিষয়ের উপরে লিফলেট বিতরণ করা হয়, পুস্তক পুস্তিকা কিংবা পত্রপত্রিকা বিলি করা হয়, ওইগুলা নিয়েই আপনি বাসায় পড়তে পড়ে এইগুলাকে সাথে সাথে ভালো বলে গ্রহণ করে নেবেন না। আপনাকে দেখতে হবে, আপনি ভালো করে বুঝে নেবেন যে এই 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 পত্রিকাটা কারা প্রকাশ করছে, তাদের আদর্শ কি, এখানে তারা যে বিষয়গুলো বলেছে এই বিষয়গুলো কোরআন এবং সুন্নার দলিল এর পক্ষে আছে কি না, এই বিষয়গুলো ভেরিফাই করার পরে তারপরে আপনি কি করবেন, আপনার ওই বিষয়টাকে গ্রহণ কিংবা বর্জনের প্রশ্ন আসবে। যদি দেখা যায় যে এখানে যেটুকু বলা হচ্ছে, যে বা যারা বলতেছে তারা কি আলা আকীদাতি আহলি সুন্নাতি ওয়াল জামাআ আলা মানহাজিস সালাফ আস-সালেহ, তারা ইলম নিছে প্রকৃত হাক্কানি রব্বানি উলামায়ে কিরাম থেকে, এবং তাদের এই কথাগুলো মুস্তামিদ মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে গৃহীত, তাদের এই কথাগুলোর দলিল আছে, সনদ আছে, কেবল তখনই আপনি ওইটাকে গ্রহণ করবেন, ফাতামাসাক বিহি, তখন আপনি ওইটাকে গ্রহণ করবেন এবং ভালোভাবে গ্রহণ করবেন। আর নতুবা আপনার কাজ হলো ওইটাকে পিঠের পিছনে ছুঁড়ে মারা। সুতরাং দিনই বিষয়ে আমাদেরকে, আমাদের সাধারণ মানুষরাও কেন এই সত্যটুকু বুঝে না, খুব সহজ বিষয় যে আজকে আমরা দেখি, যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যদি ঢাকাতে কিংবা যে কোনো জায়গায় এক কাঠা জমি কিনতে যান, তো এক কাঠা জমির মূল্য না হয় মনে করলাম 1 কোটি টাকা, সেই মাত্র 1 কোটি টাকার সম্পদ কিনতে যাবেন, কিংবা আপনি 100 কোটি টাকার বা 1000 কোটি টাকার সম্পদ, মাত্র এই টাকার সম্পদ কিনতে যাবেন, তখন দেখা যায় যে এর আগে কত ধরনের জাস্টিফিকেশন, কত ধরনের ভেরিফিকেশন, এই জমির কাগজপত্র একদম ওই 1950 ইংরেজি থেকে নিয়ে আপ টু ডেট সব কিছু আছে কি না, হ্যাঁ, জায়গার দাগ, খতিয়ান, মিউটেশন, হ্যাঁ, তারপরে এই সব কিছু ঠিক আছে কি না, আবার আপনি উকিল নিয়োগ করবেন, যে আপনি একটা পত্রিকাতে বিজ্ঞপ্তি দেন যদি এই জমি নিয়ে কারোর সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট হয়ে থাকে, তাহলে যেন 7 দিনের মধ্যে বা 14 দিনের মধ্যে আপনার কাছে সব কিছু নিয়ে আসে। মানে আপনি এই জমিটার সত্যতা যাচাইয়ের জন্য যা যা করার আপনি সব কিছুই করেন, সব কিছুই করেন। এটা কি, কিসের জন্য? মাত্র এক খণ্ড জমির জন্য, মাত্র এক খণ্ড জমির জন্য। টাকা, পয়সা, শ্রম, যখন আপনি সব কিছু, আপনার একাধিক উকিলও অনেকে নিয়োগ করে থাকে, নিজেদের কনসালটেন্সি ফার্ম থাকে, হ্যাঁ, বা প্রাইভেট যাদের কি থাকে, হ্যাঁ, অ্যাডভোকেট থাকে, তাদের পরামর্শ নিয়ে ওরা যখন ছাড়পত্র দেবে যে আমরা সব কিছু ভালো করে ভেরিফাই করছি, সব কিছু ঠিক আছে, আপনি এখন কন্ট্রাক্ট করতে পারেন, তখনই ভদ্রলোক একটা ডিড করতে যায়। যদি দেখা যায় যে কোথাও কোনো গড়মিল আছে, তাহলে না, এটা করা যাবে না, এই জমি নেওয়া যাবে না। তারপরেও কি, কাগজপত্র সব কিছু দেখার পরে এবার কি, যে আপনি জায়গার যেভাবে আপনার এখানে কাগজে বর্ণিত আছে সেভাবে আপনি আমার জায়গা, আমাকে পজিশন আপনি দিচ্ছেন কি না, দখল সমঝিয়ে দিতে হবে, যে আপনার কথা এবং কাজে মিল আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। এখন দেখা গেল ভদ্রলোকের কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু জায়গায় মানে জমির পজিশন ওনার হাতে নেই, উনি পজিশন সমঝিয়ে দিতে পারতেছে না, তাহলে কিন্তু ভদ্রলোক জমি কিনবে না। তাহলে কি দেখা যাচ্ছে, সামান্য একটু দুনিয়া, একটু একখণ্ড জমি, গোটা দুনিয়ার মূল্য যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির ডানার সমপরিমাণও না, সেখানে আপনার একখণ্ড জমি মাত্র কিনবেন আপনি, অথচ আপনি কত শ্রম, সময়, মেধা, অর্থ এর পিছনে ব্যয় করছেন, তারপরে যদি আপনি স্যাটিসফাইড হচ্ছেন তখন আপনি এটা কিনতে যাচ্ছেন, আর নতুবা না। যে জমিটা রেখে আজকে হোক আর নতুবা আরও 50 বছর পরে হোক বা 100 বছর পরে হোক, আপনাকে ছেড়ে চলে যেতে হবে, এবং যে জমি আপনাকে আপনার এরপরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোনো ধরনের কাজ দেবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো এই একটা তুচ্ছ বিষয়ের ব্যাপারে আপনি এত সতর্কতা, এত অ্যালার্ট, এত সতর্কতা অবলম্বন করেন, সেখানে আপনার দিন, সেখানে আপনি আপনার দিনের ব্যাপারে কেন এত উদাসীন, যে আপনাকে যে কেউ কিছু দিনের নামে দিয়ে দিল, বাস প্যাকেটে ঢুকেই আপনি বললেন সামিয়ানা ওয়া আতায়না, মাশা আল্লাহ মুমতাজ, মাশা আল্লাহ জাইয়িদ জিদ্দা, হ্যাঁ, একটা কনফারেন্স হয়েছে চমৎকার, হ্যাঁ, একদম একদম মডার্ন একটা আইডিয়া দিছে, এটা 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 কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে বা বুদ্ধিমানের কথা হতে পারে? খাল্লা খাল্লা ওয়া আলফু খাল্লা, এটা কখনো হতে পারে না। এর থেকে দিনের বিষয়ে আপনি যতটুকু কনসাস, এর থেকে সহস্র গুণ বেশি আপনাকে আরো বেশি সিরিয়াস, আরো বেশি সতর্ক হওয়া দরকার আপনার দুনিয়ার ব্যাপারে, আপনি যতটুকু, এর থেকে সহস্র গুণ বেশি সতর্ক হওয়ার দরকার আপনার দিনের ব্যাপারে, কারণ এই দিনটাই হচ্ছে আপনার প্রকৃত সম্পদ, এই দিনটাই হচ্ছে আপনার প্রকৃত সম্পদ। সেই সম্পদের ব্যাপারে আপনি জমির ব্যাপারে গিয়ে উকিলকে জিজ্ঞেস করতে যাবেন, আমার কাগজপত্র দেখে একটু বলে দেন তো এটা, এগুলো সব কিছু ঠিক আছে কিনা। আপনার দিনের ব্যাপারে একটা মেসেজ আসতেছে আপনার কাছে, যেটা নিয়ে আপনাকে কবরে যেতে হবে, যেটা নিয়ে আপনাকে আল্লাহ জাল্লা ওয়া আলার সামনে আপনাকে হাজির হতে হবে, আপনি সেটার সম্পর্কে কাউকে জিজ্ঞেস করবেন না যে আমার কাছে এই বার্তা এসেছে, এটাকে আমি গ্রহণ করব না বর্জন করব, আপনি একটু দেখে দিন। অথচ কোরআনে কারিমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন, ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়া যুবর। তো এটা কোনো বিবেক সম্পন্ন ন্যূনতম জ্ঞান সম্পন্ন কোনো মানুষ এরূপ কাজ করতে পারে না, যে আমার কাছে তার কাছে দিনের বিষয়ে কোনো আবেদন আসলো, দিনের নামে কোনো দাওয়াত আসলো, সে সাথে সাথে সেটাকে গ্রহণ করবে, এটা কখনো হতে পারে না। তাকে কমপক্ষে এই যে এখানে যে বিষয়গুলা বলা হলো, কে বলছে, কি বলছে, এর দলিল কি, সে কি, সে কার থেকে এলিম নিছে, কার কাছে লেখাপড়া করছে, হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই তাকে জানতে হবে। এখন খুব সুন্দরভাবে কেউ সাজিয়ে গুজিয়ে একদম মানে কথার মারপেশ দিয়ে, হ্যাঁ, যত সুন্দরভাবে এই বিষয়টা উপস্থাপন করা হোক না কেন, আপনি তাতে কোনোভাবেই আপনার প্রতারিত হওয়ার কথা না, যত সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করা হোক না কেন। দেখা যায় যে অনেক দায়ী আছে, হ্যাঁ, অনেক এই যে ইসলামের নামে অনেক বক্তা যাদের নামের পিছনেই লেখা থাকে বা আগেই লেখা থাকে সুললিত কণ্ঠস্বরের অধিকারী বা এই যে আপনার বিশিষ্ট চুক্তিবাদী কিংবা যুক্তিবাদী, হ্যাঁ, এইসব নানা ধরনের মানে হাস্যকর যত কি আছে আপনার ডিজিগনেশন ওইটা লিখে রাখে এবং তাদের কথাবার্তার যেভাবে তারা যুক্তি দিয়ে বিষয়গুলো উপস্থাপন করে এতে সাধারণ মানুষকে খুব সহজেই তারা তাদের জালে আবদ্ধ করতে পারে। কিন্তু হে মুসলমান, আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে এই দিন সুললিত কণ্ঠের দ্বারা এই দিন পরিচালিত হয় না, এই দিন যুক্তির দ্বারা পরিচালিত হয় না, এই দিন চুক্তির দ্বারা পরিচালিত হয় না। এই যে যুক্তি এবং চুক্তি, যুক্তির পেছনে তো একটা যুক্তি আছে যে অনেকে যুক্তি দিয়ে উপস্থাপন করে। চুক্তির কথাটা আমি কেন বললাম, যে আমাদের দেশে এমন আছে যে আপনি যদি ওই হুজুরের সাথে চুক্তি করে নেন তাহলে দেখবেন যে দিন পাল্টে গেছে, ফতোয়া পাল্টে যাবে। এবং যে কথাটা আমি মনে হয় ইতিমধ্যে এর আগেও উল্লেখ করেছি যে এমন অসংখ্য নজির আমার কাছে আছে যে এই দেশে হুজুররা চুক্তির বদলে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তির বদলে অনেক হারামকে হালাল ফতোয়া দিচ্ছেন, আর এখনও অনেকে দিয়ে যাচ্ছে, যেটা যে সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। অনেক হারামকে, অনেক ফাহেশাকে এই দেশের নামদারি অনেক আলেমরা চুক্তির বদলে ইসলামের লেভেল লাগিয়ে দিচ্ছে ওইটাতে। হ্যাঁ, এগুলো ঠিক আছে, আমাদের সুস্পষ্ট কথা হলো যে দীনে ইসলাম, দীনে ইসলাম এটা কমপ্লিটলি পরিপূর্ণরূপে বেসড আপন দ্য কোরআন আর সুন্নাহ, এটা পুরোপুরি কোরআন এবং সুন্নার দলিলের উপরে নির্ভরশীল, এইটা ফাহমে সালাফ সালেহের উপরে নির্ভরশীল, এটা সুললিত কণ্ঠের উপরে নির্ভর করে না। একজন যদি অত্যন্ত কর্কশ কর্কশ কণ্ঠে, অত্যন্ত কর্কশ কণ্ঠের অধিকারী যদি হয় আর তার মুখেও যদি কোরআন এবং সুন্নার কথা উচ্চারিত হয় তাহলে আমাদের কাজ হচ্ছে বলা সামিআনা ওয়া আতা'না। আর একজন লোক অত্যন্ত সাজিয়ে গুজিয়ে খুব ফাসিহ বালিগ কথাবার্তায় অত্যন্ত ফাসিহ বালিগ ফাসাহাত বালাগাত, হ্যাঁ, তারপরে এই সব কিছু দিয়ে অলঙ্কারে সাজিয়ে বাসার অলঙ্কার দিয়ে সাজিয়ে গুজিয়ে একটা বিষয়কে উপস্থাপন করলো, আপনার তার এই কথার সাজগুজ আর মারপেশ দেখে, যুক্তির মারপেশ দেখে সেটাকে সত্য মনে করার কোনো কারণ নেই। বরং এরূপ কথাবার্তা যখন আপনি শুনবেন, একদম সহজ কথা, এটা সবাই মনে রাখা দরকার, যে আপনি যখন শুনবেন যে একজন লোক ইসলামের নামে বয়ান করতেছে, কথা বলছে, অথচ তার কথার মধ্যে কোরআন এবং সুন্নার কি নেই, দলিল নেই, কিংবা কোরআন এবং সুন্নার দলিল থেকে সে তার যুক্তিকে প্রাধান্য দিচ্ছে, তার বক্তব্যের মধ্যে বেশিরভাগ যুক্তি আসতেছে, কিংবা সে তার বয়ানকে আর্টিফিশিয়ালি এটাকে সুললিত করে, হ্যাঁ, সুমধুর করে উপস্থাপনের চেষ্টা করতেছে, তাহলে বুঝতে হবে যে ডাল মে কুচ কালা হে। এখানে একটা কিছু আছে, কারণ প্রকৃত দায়ী ইলাল্লাহ যারা, তারা তাদের কথায় বার্তায় তাদের পুরো জীবনটাই হলো ভেরি সিম্পল, ভেরি সিম্পল, যেখানে কোনো ধরনের কৃত্রিমতা, কোনো ধরনের কৃত্রিমতা, ন্যূনতম কৃত্রিমতা নেই। ইখলাসুল আমাল লিল্লাহ, খালিস, একদম পিওর। ওইখানে কৃত্রিমভাবে তিনি যেমন তার কণ্ঠকে সুমধুর করতে করার চেষ্টা করছেন না, এমনিভাবে কণ্ঠকে সুললিত করার চেষ্টা করতেছেন না, তার কথার মধ্যে নানা ধরনের যুক্তি, যুক্তির যে অবতারণার প্রচেষ্টা নেই। হ্যাঁ, তার কথাগুলো হবে কোরআন এবং সুন্নাহ থেকে, তার কথা হবে সাহাবা ইকরামদের আসার থেকে, তার কথা হবে, তার বক্তব্যের ব্যাখ্যা হবে, তার বক্তব্যের ব্যাখ্যা হবে কোরআন এবং সুন্নাহ থেকে। তিনি যা উপস্থাপন করবেন সেটা করবেন তার নিজের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী না, নিজের ফাহাম অনুযায়ী না, করবেন সেটা সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ফাহাম অনুযায়ী। এটিই হচ্ছে প্রকৃত দায়ের বাহ্যিক যে গুণাবলীগুলো। তাৎক্ষণিকভাবে কিছুটা বিষয়, কিন্তু এটার উপরে যে আপনি ফাইনাল কিয়ে দিয়ে দিবেন, সিদ্ধান্ত দিয়ে দিবেন সেটা না, এটাও মনে রাখবেন। দেখলেন যে একজন লোক খুব সিম্পলি বয়ান করতেছে, কথাবার্তা কোরআন সুন্নাহ থেকে আসতেছে। হ্যাঁ, আপনি যদি এই বিষয়গুলো না জানেন যে উনি যে কথাবার্তাগুলো বলছে এগুলো প্রকৃত অর্থে কোরআন সুন্নাহ থেকে কি না, না এগুলা কি ফাহমে সালাফে সালেহ অনুযায়ী কি না, এই বিষয়গুলো যদি আপনার সুস্পষ্টভাবে জানা না থাকে, তাহলেও আপনি ওই তার কথা শুনেই যে না উনি তো একদম খুব সহজ সরলভাবে কথাবার্তাগুলো বলতেছেন, মনে হয় লোকটা হক্কা নেই, না এটা মনে করার কোনো কারণ নেই। আপনি যান, আপনি এটা ভেরিফাই করেন যে উনি এই কথাগুলো বলছেন, হোসনে জান নিয়ে যান, আপনি ভালো ধারণা নিয়ে যান, আপনি ব্যাড ইম্প্রেশন নিয়ে যাবেন না, খারাপ আইডিয়া নিয়ে যাওয়ার দরকার নেই। জন্নু বিল মুমিনিন খাইরা, আপনি যখন দিনের নামে কিছু শুনছেন এবং এর মধ্যে ভালো সাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, তখন আপনি যান, আপনি গিয়ে জিজ্ঞেস করেন আহলুল আইলিমদের যে এই কথাগুলো ঠিক আছে কিনা, আপনি খবর নেন যে আমি ওই জায়গাতে, ওই কনফারেন্সে, ওই জায়গায় ফুলান লোকটা এই এই কথাগুলো বলছেন, তখন আহলুল ইলমরা জেনে নেবেন, আপনাকে জানিয়ে দেবেন যে আপনি সেটা গ্রহণ করবেন না বর্জন করবেন। এটি হচ্ছে আপনার করণীয়। যদি আপনি, আমি, আমরা আমাদের দিনকে যদি, আমাদের ইমান আকিদাকে যদি আমরা প্রকৃত অর্থে সংরক্ষণ করতে চাই, এটাকে যদি, এটা এটার সেফটি যদি আমরা চাই, তাহলে এর কোনো বিকল্প আমাদের কাছে নেই। ফেকুল মুআসিরের নামে কোনো কনফারেন্স হইলেই অনেক অনেক ইখওয়ানদের দেখা যায় যে তারা একদম পাগল হয়ে গেছেন, যে না একদম সমসাময়িক একটা বিষয়ের উপরে একটা কি হবে, কি কি সমসাময়িক, কোরআন এবং সুন্নাহ তো সবসময়ই সমসাময়িক, কোরআন এবং সুন্নাহতে বর্ণিত যা কিছু আছে সবই তো সবসময় এগুলো সমসাময়িক, এগুলা কি পুরাতন হয়ে গেছে, এইগুলো তো ইলা ইয়াউমিল কিয়ামা বাকিন, এর আবেদন সবসময় সমসাময়িক, সর্বকালের সর্বযুগের সর্বমানুষের উপযোগী। তাহলে আবার আমাদেরকে নতুন করে আপনারা ফেকহে মুআসিরকে দেখাবেন আর কি শুনতে যাবেন আপনি, আপনাকে দেখতে হবে যে ওইটা কোরআন এবং সুন্নার আলোচনা কি না, না অতএব এই ধরনের তর্কবাগিশ কিংবা এই যে সুন্দরভাবে উপস্থাপনকারী কথার ফুলঝুড়ি যার মুখ থেকে উড়ে, এগুলো শুনে আপনারা কখনো বিভ্রান্ত হবেন না, বরং এইরকম যখন এইরকম বিষয়গুলো যখন কোনো দায়ের মধ্যে, কোনো বক্তার মধ্যে আপনারা দেখবেন, তখন সেখানে তার বিষয়ে নেগেটিভ কিছু চিন্তা করার অবকাশ থেকে যায়, তার বিষয়ে নেগেটিভ কিছু চিন্তা করার অবকাশ থেকে যায়। তারপরেও আমাদের প্রয়োজন নেই তার সম্পর্কে খারাপ ধারণা করার, যতক্ষণ না আমরা এটা ভেরিফাই করব। গানের সুরে ওয়াজ করতেছে, ওইখানে ভালো শাইনার কি পাওয়া যায়, এটা আপনার বিবেকই বলে দেবে। আমাদের দেশে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখা যায় যে এই ধরনের বক্তাকে মানুষ 40,000-50,000 অ্যাডভান্স দিয়ে রাখে যে আগামী বছর জানুয়ারিতে, আগামী বছর নভেম্বরে আপনি আমাদের ওইখানে 2 ঘন্টা সময় দেবেন। এরকম ফিতনা প্রত্যেকটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে বিদ্যমান। আমাদের সিলেটেও এই এই ফিতনা আরও প্রচণ্ড, আরও প্রকট। তথাকথিত একটা লোক, যাকে কিছু লোকরা কিছুদিন আগে তারজমানু আহলে সুন্না বলে আখ্যায়িত করেছে, ওনাকে তারজমানু আহলে সুন্না, আহলে সুন্নার মুখপাত্র, আর সেই জাহিল অথবা মুতাজাহিল, তাকে আমি কি বলবো আল্লাহু আলাম, সেই জাহিল অথবা মুতাজাহিল যে যাকে তারা তারজমানু আহলে সুন্না পদবি দিয়েছে, ওই লোকটা বলে, হ্যাঁ, তার একটা কিতে বলতেছে যে আগে হলো মজহাব তারপরে হইল গে হাদিস। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা চিন্তা করেন যে আমরা কোন ফিতনার মধ্যে আছি। এই লোকটার কথার মধ্যে আপনি কোনো ইলিম পাবেন না। কোরআন এবং সুন্নার উদ্ধৃতি যদি যেটুকু পাবেন, এর থেকে 50 গুণ বেশি পাবেন তার তার কথার মধ্যে যুক্তি। কীভাবে মানুষকে 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 প্রতারিত করতেছে এবং মানুষকে তাদের মানুষের ইমান এবং আকীদা হরণ করতেছে। এই লোকটাকে তারা বলে যে উনি কি কামিউল বিদআহ। আর আমার দৃষ্টিতে এবং প্রকৃত যারা 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 কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন, তাদের দৃষ্টিতে নির্দ্বিধায় এই লোকটা জারিউল বিদআহ। যে লোকটার মুখে উচ্চারিত হতে পারে যে আগে মজহাব তারপরে হাদিস, মানে এর থেকে বড় স্টুপিড, এর থেকে বড় জাহেল আর কে হতে পারে, এবং আরো অনেক ভয়ঙ্কর কথাবার্তা তার মুখে থেকে উচ্চারিত হয়, কিন্তু এরপরেও কিছু অজ্ঞমূর্খ লোকরা তাকে উপাধি দেয় তার জমানু আহলে সুন্নাহ, তার জমানু আহলে সুন্নাহ। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমরা এই ফিতনার সময় আমরা অতিক্রম করছি। ফাল খাতার আজিম জিদ্দা। এইটা শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, ঠিক অন্যান্য দেশগুলোতেও, আপনি ইউরোপ বলেন, আমেরিকাতে বলেন, ইভেন সৌদিতে বলেন, কিংবা এই যে জাজিরাতুল আরবের অন্যান্য দেশে বলেন, হ্যাঁ, মাশা আল্লাহ কালাম মুমতাজ বিল্লুগাল আরবিয়া ওয়া বিল্লুগাল আরবিয়াতিল ফুসহা, হ্যাঁ, খুব সুন্দর আরবি ভাষায় বয়ান উপস্থাপন করা হচ্ছে। অনেক সময় অনেক ইখওয়ানরা যারা হয়তো আরবি ল্যাঙ্গুয়েজ কিংবা অন্যান্য কিছু চর্চা করতেছে, বলতেছে মাশা আল্লাহ আলিম মুমতাজ শাইখুন কাবীরুন ফাদিল জলিল। লা ইয়া আখি, আবাদান আবাদান, এটা কখনো করবেন না। সব জায়গায় এরকম ফিতনা রয়েছে, এবং আপনারা জানেন ইভেন আরবিভাষী অনেক তালিবুল ইলমদের সম্পর্কে আমাদের কিবারুল উলামা যারা আছেন তারা কত ওয়ার্ন দিচ্ছেন, কত সাবধান করেছেন, কিন্তু বাহ্যিকভাবে তাদের কথাবার্তা যদি কেউ দেখে তাহলে মনে করবে যে কি এর মধ্যে কি সমস্যাটা, কি কোনো সমস্যা তো আমি দেখতে পারতেছি না, ভালোই তো, কি দরকার এখানে আলেমদের মধ্যে একটা পার্থক্য কি সৃষ্টি করার, না না আমার কাছে সবাই সমান। এটা একটা ফিতনা, এরা যুক্তি উপস্থাপন করে না এটা একটা ফিতনা, কি দরকার ওনাকে ভালো মনে হয়, আলিম আলিম সবাই তো আলিম, হ্যাঁ আমরা সবাইকে এক চুকে দেখব, হ্যাঁ আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এদের মধ্যে কোনো ফারাক নাই, আলিম আলিম কুল্লুহুম ওয়ারাসাতুল আম্বিয়া, সবাই নবীর উত্তরাধিকারী ওয়ারাসা, আবাদান লাইসাল আমরু কাযালিক, বিষয়টা কখনোই এরূপ না। আপনাকে তাসাব্বুত করতে হবে, আপনাকে ভেরিফাই করতে হবে, জাস্টিফাই করতে হবে যে উনি কে, উনি কী বলছে, যা কিছু বলছে সেটার সানাদ, সেটার দলিল কী, কোরআন এবং সুন্নাতের ভিত্তি আছে কি না। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ উনি যে কথা বলছেন এরূপ কথা কেউ বলছেন কি না, কিংবা মাউসুক বিহি উলামাদের মধ্যে, নির্ভরযোগ্য আলেমদের মধ্যে কেউ এরূপ কথা বলছেন কি না, এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। তারপরে তাকে গ্রহণ করা, তার কথা গ্রহণ করা কিংবা বর্জন করার বিষয়। সুতরাং কোনো অবস্থাতেই কি করবেন না, যার কারো কথা শুনলেই আপনি ওইদিকে দৌড় দিয়ে অগ্রসর হবেন না, কোনো আহ্বান আসলেই ওই পথে ঢুকে যাবেন না। আজকে বিভিন্ন এই যে হাকিমিয়ার নামে কিংবা খেলাফার নামে কিংবা বিভিন্ন এই এই যে বিষয়ের নামে ইসলামের লেভেলে যে দাওয়াতগুলো মুসলমান শাবাবদের কাছে আসছে, যদি ওইসব তাদের ওই যে মানে তাদের অনলাইন রাইটিংস কিংবা তাদের হার্ডলাইন রাইটিংস যেগুলা, হ্যাঁ, এগুলা যদি পত্র পত্রিকা লিফলেট এগুলা যদি দেখেন, তাহলে দেখবেন কোরআন এবং সুন্নার উদ্ধৃতি ছড়াছড়ি অসংখ্য। তো দেখেই কিন্তু আপনি মনে করবেন না যে এখানে যেটা লেখা হচ্ছে কিংবা এরা যে দাওয়াতটুকু দিচ্ছে এটা তো কোরআন এবং সুন্নার কথা না, কখনো না। এর আগে আপনাকে মৌলিক ওই বিষয়গুলো ভেরিফাই করতে হবে যে এরা কারা, এরা কারা, এরা কোথা থেকে, এদের আইডিয়া কি, এদের আইডিয়ার উৎস কি, এদের আইডিয়া সমর্থনে দলিল কি, আপনাকে কনফার্ম করতে হবে। তারপরে সেটা হয় আপনি গ্রহণ করবেন, যদি দেখা যায় যে এর পক্ষে সনাদ আছে, দলিল আছে কোরআন এবং সুন্নার, সালাফদের অভিমত আছে এর পক্ষে, এর সমর্থনে ওলামায়ে কেরামের সমর্থন আছে এর পক্ষে, তাহলে আপনি কেবলই তখন এটাকে শক্তভাবে, তখন যদি ধরবেন শক্ত করে ধরবেন যাতে ছুটে না যায়, কারণ সত্যকে ওয়াল হক আহাক্কু আন ইউত্তাবা, সত্য এটা হলো অনুসরণের সবচেয়ে বেশি যোগ্য। অতএব ফাতামাসসাক বিহি, তখন আর এই কথার উপরে অন্য কিছুকে আপনি প্রাধান্য দিতে যাবেন না, ওই কথাকে আপনি পিছনে ফেলে যে ফেলে দেবেন না, থামাসসাক বিহি। তো শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এরপরে বলছেন যে এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে, শুধু এই যে কথার ফুলঝুরি দেখেই আপনি প্রতারিত হবেন না, আপনাকে দেখতে হবে যে লোকটা কথা বলছে তার কাছে কি কতটুকু ইলম বা ফিক আছে। অনেক লোক আছে যে তারা যারা কথা কম বলেন, খুব কম কথা বলেন, কিন্তু তিনি ফকিহ, সমঝদার, দ্বীনের জ্ঞান, কোরআন এবং সুন্নার জ্ঞান রাখেন, কথা কম বলেন কিন্তু প্রকৃত অর্থে তিনি কি ফকিহ। আর অনেক সময় দেখা যায় যে একটা লোক কথা বলে খুব বেশি, লাকিন্নাহু জাহিল, লাইসা ইনদাহু শাইউন মিনাল ফিকহ, কথা বলে খুব বেশি, দ্বীনের নামে ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, এক হাজারে চার ঘন্টা পর্যন্ত বয়ান দিয়েই যাচ্ছে, বাহ্যিকভাবে কেউ দেখলে মনে করবে যে লোকটা বাহরুল উলুম, ওয়ালাকিন্নাহু ফিল হাকিকাতি জাহিলুন, তার কাছে কোনো ফিকহ নেই, বরং কি আছে, তার কাছে কালামের বা কথার জাদু আছে, মানুষকে প্রতারিত করার জন্য তার কাছে কথার জাদু আছে, সে নিজেকে আলিম হিসাবে প্রকাশ করে, সে নিজেকে খুব সমঝদার লোক বলে প্রকাশ করতে চায়, সে নিজেকে ইসলামী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসাবে প্রকাশ করতে চায়, বাস যাতে করে মানুষকে সে প্রতারিত করতে পারে, মানুষ যাতে তার দ্বারা প্রতারিত হয়, মানুষ যাতে সত্য থেকে সরে যায়, এই অবস্থায় আমাদের মনে রাখতে হবে যে মূল বিষয়টা হচ্ছে কথা বেশি বলা, এটাই কিন্তু লোকের পরিচয় না। ইসলামের নামে অনেক কথা বলতে পারে, হ্যাঁ ঘন্টার পর ঘন্টা বয়ান দিতে পারে, এটাই কি না ওই লোকের সত্যতার কিংবা সত্য হওয়ার পরিচয়ক না। ইব্রাত কিসের? বিমা ফিহি মিনাল ইলম, যে কথা বলতেছে ওই কথার মধ্যে ইলম আছে কিনা, এই কথা এটা এটা এটার গভীরত্ব, এটা ডেপ কতখানি, কোরআন সুন্নার আলোকে এই কথাটার ডেপ কতটুকু। এই কথার মৌলিকত্ব কি, এর মধ্যে কোনো মৌলিকত্ব আছে কিনা, এর মধ্যে ইলম আছে কিনা। তো ইলম থাকা এবং কথার মৌলিকত্ব বা কথার মধ্যে ডেপ থাকা, ফিক থাকা, এটাই হচ্ছে, এটা দিয়েই কিন্তু সত্য, এটাই হচ্ছে সত্যের পরিচয়। অনেক সময় কম কথা এবং অর্থবহ কথা, অনেক ঘন্টার পর ঘন্টা বয়ান, ঘন্টার পর ঘন্টার মানে বয়ান বা আলোচনার থেকে অনেক অনেক বেশি উপকারী মানুষের জন্য হয়ে থাকে। একজন চার ঘন্টা বয়ান দিছে কিন্তু দেখা যাবে যে শেষ পর্যন্ত তার এখান থেকে চার কথাও কেউ কোনো মানে শিক্ষণীয় বা গ্রহণযোগ্য কোনো কিছুই নেই, অথচ চার ঘন্টা মানুষকে একদম মোহাবিষ্ট করে রাখছে, হুজুর বয়ান দিচ্ছেন একদম মানুষ কোনো নড়াচড়া নেই, সবাই শুনতেছে। এটা হলো সেহরুল খালাম, আর কিছু না। মজলিস থেকে ওঠার পরে যে ভাই চার ঘন্টা বয়ান শুনলেন কিংবা দুই ঘন্টা বয়ান শুনলেন, হুজুর কি বলল, আল্লাহ আলাম, ওইগুলা তো আসলে এত কিছু খেয়াল রাখিনি। হুজুর বেশ সুন্দর কথা বলছে, খুব ভালো ওয়াজ করতে পারে, হ্যাঁ আগামী বছরে ওনাকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এইটুকুই। হুজুর বলছেন কি আসলে এত খেয়াল রাখিনি, সে কিছুই বলতে পারতেছে না। আর দেখা গেল যে একজন লোক মাত্র আধা ঘন্টা কিংবা এক ঘন্টা উনি কথাবার্তা বলছেন, এখান থেকে মজলিস থেকে উঠার পরে যারা থাকলেন বা যারা শুনলেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই মজলিসে কি বলা হয়েছে, তারা এ টু জেড বলে দেবেন যে আজকের আলোচনার বিষয়বস্তু ছিল এইটুকু এবং এখান থেকে আমরা এই বিষয়গুলো শিক্ষা করছি, এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এই আনসারটা কার মজলিস থেকে, কার মজলিসে উপস্থিতদের মুখে আপনি শুনতে পাবেন, যে লোক, যে লোকের কাছে ফিক আছে, ফিকহুদ্দিন, ফিকহুল কোরআন, ফিকহুসুন্না, ওই লোকের মজলিসে উপস্থিত লোকদের মুখে থেকে আপনি এই আনসারটা পাবেন যে আমরা আজকের মজলিস থেকে, মজলিসে এই বিষয়ের উপরে আলোচনা হয়েছে এবং এখান থেকে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। আপনি তাদেরকে যদি দশ দিন পরেও জিজ্ঞেস করেন সেটা আপনি তাদের মুখে, তাদের অনেকেই সেটা স্মরণ রাখবে, বলতে পারবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে ওই যে যাদের, যারা শুধু কালামের বা পাশ মানে কথার মাধুর্যে মানুষকে মোহাবিষ্ট করে রাখে, হ্যাঁ এদের মজলিস থেকে ওঠার পরেই যদি জিজ্ঞেস করেন তাহলে বেশিরভাগের মুখ থেকে আনসার পাবেন যে খুব সুন্দর বয়ান দিতে পারে হুজুর, হ্যাঁ তার কথাবার্তা খুবই চমৎকার, হ্যাঁ ওনাকে আগামী বছর দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে, হুজুর বলছেন কি আসলে তো এত কিছু খেয়াল নেই আমার, কি বলছে ভুলে গেছি, কিছুই বলতে পারবে না, লা কালিমা আও কালিমাতাইন, এটা হতে পারে কিন্তু কোনো জ্ঞান গর্ব কোনো বিষয়, কারণ তার কালামের, তার কথার মধ্যে, তার বক্তব্যের মধ্যে জ্ঞান গর্ব কোনো বিষয়ের অবতরণই তো হয়নি, কি মনে রাখবে। অতএব ইবরত হচ্ছে যে কথার মধ্যে ইলম আছে কিনা, ওই কথার মধ্যে, কথাগুলোর মধ্যে ফিক আছে কিনা, ওই কথাগুলো অর্থবহ তাৎপর্যপূর্ণ কিনা, হ্যাঁ এগুলা, এইগুলোর মধ্যে ডেপথ আছে কিনা, কথাগুলো কোরআন এবং সুন্না থেকে কিনা। তো এই আসলে অধিক কথা বলা বলার লোকই আমাদের বর্তমান সমাজে অধিক কথা বলার লোকের ছড়াছড়ি অনেক বেশি। কথা বেড়ে গেছে, ইলম কমে গেছে, হ্যাঁ পাঠক বেড়ে গেছে এবং বুঝার লোকের সংখ্যা কমে গেছে। যারা যারা ফিকহের অধিকারী লোকের সংখ্যা কমে গেছে, পড়তেছে অনেকে, অনেক লেখাপড়া, হ্যাঁ অনেকের বাসায় আপনি যান, বাংলা হোক কিংবা আরবি হোক, ইসলামী বই অনেক, যেখানে যেটা পাইতেছে কিনতেছে, অনেক পড়তেছে, কিন্তু এই বইগুলো পড়ে সত্য হক এবং বাতিল বুঝার মতো লোকের সংখ্যা খুবই কম। আজকে দাঁড়ি আর বক্তার অভাব নেই, কত ডিগ্রি লাগানো ডাক্তরা, তারপরে আরো অনেক কিছু, অনেক ডিগ্রি লাগানো, দাঁড়ির অভাব নেই। অনেক টিভি চ্যানেলগুলো হুজুরদের ঠিকমতো সময় দিতে পারতেছে না, হুজুরদের সংখ্যা এত বেড়ে গেছে, কাকে রেখে কাকে দেবে, সবাই যোগ্য। এখন যে চ্যানেলে নাচ গান এই সব কিছু উপস্থাপন করে, ওই চ্যানেলগুলোতেও হুজুররাও যথাযথভাবে তাদেরকে উপস্থাপন করা হচ্ছে, ওনারাও বয়ান দিচ্ছেন, হ্যাঁ উদ্দেশ্য তো হোক না নাচ গান। এখানেও দেখেন ওই কালামের মারপেচ, যুক্তির মারপেচ, যে এত কিছু মন্দের মধ্যে যদি একটুখানি আশার আলো জাগানো যায়, একটু কোরআন সুন্নার কথা বলা যায়, তা খারাপ কি? কি সুন্দর যুক্তি, আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, ফারাআহু হাসানা, কাজ করতেছে খারাপ কিন্তু এটাকে ভালো লেভেল লাগানোর চেষ্টা করতেছে। যে সারাদিন নাচ গান এগুলা হচ্ছে, তো ওইখানে যদি একটু কোরআন সুন্নার আলোচনা হয় তাহলে তো মন্দের ভালো, কিছুটা তো কি হলো, অন্ধকারের মধ্যে একটু মোমবাতির আলো, এটা খারাপ কি? কথাটা তো কিন্তু বাহ্যিকভাবে কি মনে হয়, খুবই যুক্তিগ্রাহ্য। হ্যাঁ হ্যাঁ, অন্ধকারের মধ্যে একদম অন্ধকারে থাকার থেকে একটু আলো যদি হয়, 10 মিনিট হোক, 15 মিনিট হোক বা আধা ঘন্টাই হোক, যদি একটা ইসলামী অনুষ্ঠান প্রচার করা যায়, ওইখানে যদি আমরা কিছু কথা বলতে পারি, খারাপ কি? না খারাপ না। তাহলে আমার প্রশ্ন হলো তাদের প্রতি যে আপনার 5 লিটার দুধ আছে, ওইখানের মধ্যে 2-4 ফোঁটা পেট্রোল অথবা কেরোসিন দিলে খারাপ কি, অসুবিধাটা কি? পাঁচ এখানে 5 লিটার কি আছে, এখানে এই সামান্য 2-4 ফোঁটা কেরোসিন আপনাকে কি করবে, কোনো ক্ষতি করতে পারবে না, ঢেলে দেন, কারণ ওইখানে তো বালোর ছড়াছড়ি, এই সামান্য মন্দটুকু এখানে কি করবে, যেখানে জল বইতেছে ভালোর, তো সেখানে একটু মোমবাতির আলো যদি কেউ জ্বালাতে চায় সেটাকে নিভিয়ে দেওয়া তো কোনো ব্যাপারই না, 2-4 ফোঁটা কেরোসিন 5 লিটার দুধের মধ্যে কোনো বিষয় না, ছেড়ে দেন, এটাকে এই যুক্তি কি কেউ গ্রহণ করবে, মনে হয় না। তাহলে তাদের এই যুক্তি, এইটা হলো আমাদের বর্তমান সময়ে সময়ের বাস্তবতা, সর্বত্র, শুধুমাত্র বাংলাদেশে না, সব জায়গায়। কথা বলার লোকের সংখ্যা বেড়ে গেছে, ইলম কমে গেছে, ইলম কমে গেছে মানে কি, প্রকৃত আহলুল ইলমের সংখ্যা কমে গেছে, পাঠকের সংখ্যা বেড়ে গেছে, এই যে বললাম যে ঘরে ঘরে গেলে দেখা যাবে যে অনেকের, হ্যাঁ মাশাআল্লাহ, এবং এই এই যে প্রবণতা বর্তমানে বেশ দেখা যায়, হ্যাঁ যে আগে যেখানে আমাদের দেশের অনেক ছেলেরা বিভিন্ন রম্য উপন্যাস উপন্যাস এইগুলো পড়তো, এখন তাদের সেলফে দেখা যায়, বুক সেলফে দেখা যায় যে অনেক ইসলামী বই, হ্যাঁ অনেক ইসলামী বই, তাও বিষাদ থেকে নিয়ে সবই আছে, ইসলামী বইয়ের কালেকশন পড়তেছে অনেক, হ্যাঁ ইসলামী বই যথেষ্ট পড়ে, কিন্তু বুঝতেছে কি, কিছুই না, ইয়াকিল্লুল ফিকহ, ইয়াকিল্লুল ফুকাহা, বুঝায় লোকের সংখ্যা কমে গেছে। আর প্রকৃত অর্থে ফিক যেটা, ফিকহে দিন, এটা কি না, এটা অধিক কথার নাম না, অধিক পড়ার নাম ফিকহে দিন না। সুন্দরভাবে কোনো কিছু উপস্থাপন, হ্যাঁ, কথার মাধুর্য আর সুমধুরভাবে কোনো কিছু উপস্থাপন, হ্যাঁ, অলঙ্কার দিয়ে, বাসার অলঙ্কারে সজ্জিত করে কোনো কিছু উপস্থাপন, এটা ফিক না। সুন্দর উচ্চারণ, এটা ফিক না। ফিক হল ফিকুল কোরআনই ও সুন্না, কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে বুঝা। আপনি কথা কম বলুন, আপনি কম পড়ুন, তাতে কোনো অসুবিধা নেই, বিষয়টাকে সঠিকভাবে বুঝা। হাসবা ফাহমি সালাফিস সালেহ, আমাদের কাছে এটি হচ্ছে ফিক। একজন কবি বলেন, ফি জুখরুফিল কাউলি তাজয়িনুন লিবাতিলিহি ওয়াল হক কদ ইয়াতারিহি সুউ তাবীরি তাকুলু হাযা মুজাজুন নখল তামদাহুহু ওয়া ইন তাশা কুলতা যা কাইউজ জানাবীরি। যে বাতিলকে কথা দ্বারা সুসজ্জিত করে করা হয়, কথার ডেকোরেশন দ্বারা বাতিলকে সুসজ্জিত করা হয়, বাতিল বিষয়ে ওইটাকে ওই যে কথার মারপেছে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে, হ্যাঁ, অনেকভাবে এটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। আর অনেক সময় দেখা যায় যে খারাপ উচ্চারণের কারণে সত্যটাও কি হয়ে যায়, বাতিল সাব্যস্ত হয়ে যায়, খারাপভাবে একটা সত্যকে খারাপভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, এতে করে ওই সত্যটাও কি হয়ে যায়, সত্যটাকে বাতিল হিসাবে উপস্থাপন করা হয়। আর একটা বাতিলকে সুন্দরভাবে উপস্থাপন করার কারণে ওইটাকে সত্যের আদলে প্রকাশ করা হয়। আপনি যদি খেজুরের রসকে, খেজুরের জুসকে যদি আপনি, খেজুরের জুসের যদি প্রশংসা করেন আপনি, আপনি আপনি প্রশংসা করতে চাইলে বলতে পারেন যে এটা কি, খেজুরের জুস, খেজুরের রস। আর যদি ওই একই বিষয়টাকে যদি আপনি কি করতে চান, এটাকে যদি আপনি নিন্দা করতে চান, তাহলে বলবেন এটা তো ওই ভীমরুলের কি ভূমি, ওটা ভীমরুলের ভূমি। একটা বিষয়কে যদি আপনি এটা এটাকে প্রশংসা করতে চান বিষয়ের, তাহলে আপনি ওই একই বিষয়ে আসল এটাকে আপনি কি বলতে পারেন যে এটা খেজুরের জুস, খেজুরের রস। আবার ওই বিষয়টাকে যদি আপনি নিকৃষ্ট করতে চান, তাহলে বলতে পারেন যে এটা তো ভীমরুলের ভূমি। এই যে কথার মারপেশ দ্বারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসাবে উপস্থাপন করা যায়। আপনি যদি আসালের মধুর যদি প্রশংসা করতে চান, বলেন এটা মুজাজুন নাখল, খেজুরের জুস। আপনি যদি এটার যে মুজাম্মাত বা এটাকে যদি আপনি ঘৃণা করতে চান, ঘৃণিত করতে চান, তাহলে বলেন যে এটা খায়, ভীমরুলের খায়, খায় উজ্জানাবির। তো এই যে বালির, যারা বাসার অলঙ্কার দিয়েই কথাবার্তা বলে এবং এটাই যাদের মানে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, তারা ইয়ুকাল্লিবুল বলে, এরা একই করতে পারে, ইয়াকলিবুল হাক্কা বাতিলান ওয়াল বাতিলা হাক্কান বিবালাগাতিহি। তারা সত্যকে হককে বাতিল এবং বাতিলকে সত্যে রূপান্তরিত করতে পারে তাদের কথার মারপেছে, বাসার অলঙ্কার দিয়ে। অতএব এদের থেকে সাবধান থাকুন। এই কারণে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে সকল লোকেরা এই যে বাসার শুধুমাত্র যাদের অবিষ্ট লক্ষ্য ছিল বাসার বাসাকে অলঙ্কৃত করা বা নিজেকে ফাসিহ বালিগ হিসাবে উপস্থাপন করা, হ্যাঁ, যারা এই যে মানে ভাষা নিয়ে যারা ভাষাই চর্চা করত সব সময়, আর তার কথা নিয়ে যে কিভাবে কথা বলবে এগুলো নিয়েই সে যখন এই যে গরুর মুখের মতো সব সময় তার মুখ ব্যস্ত থাকতো, সব সময় কথা বলতো। গরুর জিব্বার মতো সবসময় তার জিব্বা লড়ত নাড়াচাড়া করে। মূল কথা হলো যে সময় লোকেরা যে শুধুমাত্র সুন্দর উপস্থাপনা, কথার মারপেচ, কীভাবে নিজের কথাকে সুমধুর করা যায়, সুললিত করা যায়, কীভাবে এটাকে মানে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে সুসজ্জিত করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে যারা সব সময় চিন্তারত থাকে কিংবা চর্চা করতে থাকে এই সমস্ত বিষয়, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের লোক থেকে সাবধান করেছেন এবং তিনি বলেছেন ইন্না মিনাল বায়ানি লাসিহরা, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয় বয়ানের মধ্যে জাদু আছে যেগুলো মানুষের কর্ণকে, মানুষের শ্রবণ শক্তিকে মোহায়িত করে, তাকে মোহাবিষ্ট করে ফেলে। দেখবেন আপনি যে বয়ান শুনে অনেকে কি করতেছে, অজুর দ্বারায় কাঁদতেছে কিংবা সশব্দে জুড়ে জুড়ে হাসতেছে। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, আবার শেষ হওয়ার পরে যে ভাই কেন কাঁদলেন, কেন হাসলেন, আরে ভাই এত কিছু জানি না, যখন কাদার কাঁদছি তখন যখন হাসার হাসছি, বাস। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, ওইখানে কোনো ইলম নেই, কোনো ফিকহ নেই যেটাকে সে স্মরণ রাখবে, কিন্তু ওই সময় সে মহাবিষ্ট। তো বায়ানের মধ্যে জাদু আছে, এই বিষয়টা আপনাদের অবশ্যই মনে রাখা উচিত। কোন অবস্থায় যে আমি সুন্দর, খুব সুন্দর যুক্তিতর্ক উপস্থাপনা সব কিছু অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে, হ্যাঁ, খুব সুন্দর কথাবার্তা বলা হচ্ছে, একদম স্বচ্ছ পরিষ্কার, হ্যাঁ, বোধগম্য, এইটাই হক্কানিয়তের পরিচয় না, বা এইটাই এই কথা যে সত্য, এটাই যে হক, এইটার পরিচয় এক আদৌ না। এটা কি, এটা এটা হতে, এটা হতে পারে এই যে বায়ানের আকর্ষণ, যে আকর্ষণের দ্বারা আপনি বিমোহিত হয়েছেন। অতএব এ বিষয়ে খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এরপরে বলছেন যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই যে কথা যে কুল্লা মান সামিআ তাকালামাহু মিন আহলি যামানিকা খাসাতান ফালা তাআজালান্না ওয়া লা তাদখুলান্না ফি শাইইন মিনহু, এটা এই কথাটা তিনি কখন বলছেন, যে তুমি যার কথাই শুনবে তোমার সমসাময়িক, হ্যাঁ, বিশেষ করে তোমার সমসাময়িক যার কথাই তুমি শুনবে তোমার সমকালীন, তুমি কী করবে না, ফালা তাআজালান্না, তুমি ওই দিকে দ্রুত অগ্রসর হয়েও না, তার ওই বিষয়বস্তুর মধ্যে তুমি দ্রুত ঢুকতে যেও না। এই কথাটুকু ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ কখন বলছেন, তিনি তার সময়ের কথা বলছেন, তার সময়ে ওইটুকু কথা বলছেন। আর ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহর প্রায় সমসাময়িক, তার ছাত্রের ছাত্র পর্যায়ের, ওই সময়েও তিনি এইটুকু বলছেন। যখন আমি এই যেটুকু আগেই শুরুতে বলেছি যে যখন বর্তমান সময়ের থেকে ফিতনা দুআতে সু, সুয়ের সংখ্যা ছিল অনেক অনেক কম, আর ফিরাকে দাল্লার সংখ্যাও ছিল এর থেকে অনেক অনেক কম, যে সমস্ত ফিরাকে দাল্লা মুনহারিফা যেগুলো ছিল তাদের সংখ্যাও ছিল হাতে গুনা এবং এরা ছিল খুবই ইজিলি রিমার্কেবল। আর এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাতিল ফিরকা এমনভাবে ঢুকছে যে এদেরকে আইডেন্টিফাই করাও খুব কঠিন হয়ে গেছে। এদেরকে চিহ্নিত করা এটাও খুব কঠিন হয়ে গেছে। তো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি তার সময়ের ওই সময়ে যখন ফিতনা এখনের তুলনায় হাজারো গুণ কম ছিল, তখনও তিনি বলছেন যে তোমার সময়ের কারো কোনো কথা শুনেই তুমি দৌড় দিও না, ওই বিষয়ে তুমি বিষয়ে দ্রুত ঢুকতে যেও না। তাহলে বর্তমান প্রেক্ষাপটে এই কথাটুকু আরও কত বেশি প্রযোজ্য, এটাকে বলার অবকাশ রাখে। আমরা এখন আমরা যে সময়ে এই সময় কি আসরুল আহওয়া আসরুল জাহাল, হ্যাঁ সব দিকে যেখানে মানুষ মানুষ নিজের মানে হাওয়ার উপরে নিজের খেয়ালকুশি মতো চলাফেরার জমানাতে আসি, অজ্ঞতার জমানায়, হ্যাঁ যেখানে এই যে বিশ্বের বিভিন্ন ধরনের আদর্শের সংমিশ্রণ, যেখানে আজকে বর্তমান সময়ে যেখানে ফিতনা, আমরা এই যে ফিতনার মধ্যে আমরা এই যে অন্যায়ের মধ্যে, এরপরে হলো যে বাতিল বিভিন্ন আইডিওলজি বিভিন্ন ফিকরা, এইগুলার মধ্যেই আমরা গুরুপা খাচ্ছি, আমরা হাবুডুবু খাচ্ছি কিসের মধ্যে? আমরা যে সময়টা অতিক্রম করছি এটা হচ্ছে আসরুল ফিতনা, আসরুল মানে এইটা হচ্ছে মানে খেয়ালকুশি মতো লাগামহীন চলাফেরার সময়, এই যে সময়টা যাচ্ছে মানুষ অতিক্রম করছে, এই সময়ে আমরা বসবাস করছি, যার যারা যেভাবে ইচ্ছা খেয়ালখুশি মতো হাওয়া অনুযায়ী চলছে, অজ্ঞতায় নিমজ্জিত বর্তমান সময়ে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের বিভিন্ন দলের আদর্শ চিন্তাভাবনা একত্রিত হয়ে গেছে, যেগুলোর সাথে মানে সবগুলো মিশ্রিত হয়ে গেছে। ধরেন আমাদের দেশের অবস্থাই, এখানে আরবের কিছু ধারণা, আজমের কিছু, বিলাদুল হিন্দের কালচার, হ্যাঁ ইউরোপিয়ান কালচার, ইউরোপিয়ান আইডিওলজি, পশ্চিমা সভ্যতা, হ্যাঁ কিছুটা আরব সভ্যতা, কিছুটা ইসলামী সভ্যতা, কিছুটা বুদ্ধিস্ট সভ্যতা, কিছুটা হিন্দু সভ্যতা, হ্যাঁ তারপরে তো বিজাতীয়দের সভ্যতা তো আছেই, সব কিছুর একটা সংমিশ্রণ, সংমিশ্রণে আমরা একদম ওই মিক্সচার হয়ে গেছি আর কি পুরা। আমরা ফিতনার মধ্যে চতুর্দিক থেকে ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, আর ওইদিকে দুশ্মনরা, ইসলামের দুশ্মনরা অত পেথে আছে যে এই সুযোগে আমাদের দিনকে পুরোপুরি একদম সম্পূর্ণভাবে উলট পালট করে ফেলতে, যেটা দিন না ওইটাকে দিন সাব্যস্ত করে যেন আমরা করে ফেলি, আর যেটা দিন সেটাকে যেন আমরা বেদিন অথবা গাইরু দিন হিসাবে, এটা দিন না হিসাবে দিন বহির্ভূত হিসাবে আমরা আখ্যায়িত করি। তারা এই অপেক্ষায় আছে, আর আমাদের জন্য সব উপকরণ আমাদেরকে আমাদের জন্য তৈরি করে দিচ্ছে, নেন এইগুলা ইউজ করেন, হ্যাঁ আপনারা ফ্যাসিলিটি বুক করেন, আর বাস এই ফ্যাসিলিটি দিয়ে দিছে। বিজাতীয় সভ্যতা, বিজাতীয় ক্রিস্টি কালচার, এর এগুলার মানে চর্চা, এগুলার ইউজ একদম সহজলভ্য করে দেওয়া হয়েছে হাতের নাগালে, হ্যাঁ এগুলা ব্যবহার করেন আর দিন ভুলে যান, দিন বহির্ভূত যেটা ওইটাকে দিন বানিয়ে ফেলেন, আর যেটা দিন সেটাকে দিন দিন থেকে আউট করে দেন। বাস্তবতা হচ্ছে সেটাই, আজকে দেখেন আমাদের আমাদের বাংলাদেশের অবস্থা, এই যে হয়তো মনে হয় আর একদিন না দুই দিন পরে এই যে বৈশাখী অনুষ্ঠান, সুবহানাল্লাহ, মুসলমানদের মনে হচ্ছে তাদের অবস্থা, তাদের শপিং এবং তাদের যে এই যে এই যে বর্তমান এই গত এক সপ্তাহের যে চলাফেরা, মনে হচ্ছে যেটা যেটা দেখা যায় যে সাধারণত ঈদের সময় এর থেকেও বেশি উৎসবের আমেজ বিরাজ করছে তাদের মধ্যে, কি পহেলা বৈশাখকে ওনারা বরণ করবেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ডাক দিচ্ছেন ওনারা এসো হে বৈশাখ। তো বৈশাখ যখন তার ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, তখন আবার ওইটাকে গালি দেয় কাল বৈশাখ, আল্লাহুল মুস্তাআন, দেখে নিয়ে আসলো, আবার যখন ওইটা তার রুদ্রমূর্তি ধারণ করলো, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যখন তার সামান্য আযাবের প্রতিফলন এর দ্বারা হলো, তখন বলে এটা কাল বৈশাখ, তো কাল বৈশাখ তো ওইটা থেকে দেখে তুই আনবি কেন, আনবি কেন, কেন তাকে নিয়ে তোর এত উৎসব, কেন কেন তোর ওটাকে নিয়ে তোর এত 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 ফুর্তি, কিসের ভিত্তিতে আবার নিজেকে মুসলমান বলে দাবি করা, কোন যুক্তিতে, কোন সনদের ভিত্তিতে, তো এটা কিসের কারণে হচ্ছে? ওই যে বিজাতীয় সভ্যতার সাথে মুসলমানরা একদম একাকী হয়ে, একাকার হয়ে গেছে। এখন মনে করতেছে যে না, এটা এটা আমাদের সভ্যতা বা আমাদের যে আমরা মুসলমান, হ্যাঁ আমাদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি, আমরা খুব লিবারেল, হ্যাঁ এই বিষয়টাকে প্রমাণ করারই একটা প্রয়াস, এবং বুঝাতে চাইছে যে এটা আমাদের দিন, এটা আমাদের আমাদের দিন, দেখো যে কত উদার দিন, আমরা কীভাবে অনায়াসে বিজাতীয় সভ্যতাগুলো আমরা চর্চা করতে পারি, আমাদের মধ্যে কোনো রাগ ডাক কিছু নেই, আমরা খুবই লিবারেল, আমাদের আমরা সংকীর্ণ মনে না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা যেখানে তাদের সভ্যতা বা এটা তাদের একটা তাদের সভ্যতার অনিবার্য অংশ বলতে হয়, যে সমস্ত উৎসব বা যে সমস্ত আমেজকে, এইগুলোকে মুসলমানরা নির্দ্বিধায় পালন করছে এবং তারা বলতেছে যে এটাই হচ্ছে আমাদের সৌহার্দ্য এবং সম্প্রীতি এবং সহ অবস্থানের একটা বহিঃপ্রকাশ, এবং ইসলাম যে কত উদার একটা ধর্ম, আমরা কত সহজে সব কিছু মেনে নিতে পারি, তারই একটা বহিঃপ্রকাশ মাত্র, আর কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরূপ পরিস্থিতি থেকে এবং এইরূপ ধ্যান ধারণা থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। যদি প্রত্যেকের প্রত্যেকটা জাতি যদি তার নিজের স্বকীয়তা, নিজের বৈশিষ্ট্য যদি নিজেরা বুঝতে না পারে, তাহলে তার জাতিসত্তার আর অবশিষ্ট থাকে কি? সবার আগে তার পরিচয় যে আমি মুসলিম, এই বিষয়টা তাকে জানতে হবে যে আমি মুসলিম, আমার পরিচয় ফার্স্ট পরিচয় হলো যে আমি মুসলিম, এবং আমার এই ইসলামী জাতি, আমার মুসলিম জাতিসত্তা যেটা, আমাকে সর্বাগ্রে যদি প্রকৃত অর্থে যদি ইসলামের প্রতি আমার ন্যূনতম কোনো ধরনের আন্তরিকতা থেকে থাকে, এবং আমি যদি নিজেকে মুসলমান দাবি করার ইচ্ছা পোষণ করি, তাহলে আমাকে সর্বাগ্রে আমার ইসলামী জাতিসত্তাকে অক্ষুণ্ণ এবং অটুট রাখতে হবে। কিন্তু কই, অবস্থা বিপরীত। আজকে মুসলমানরা এরা এদেরকে আমি কি বলা যায়, কি ধরনের মুসলমান, এপ্রিল ফুল তারা তারা পালন করতেছে, সুবহানাল্লাহ, এর থেকে বড় ফুলনেস আর কি হতে পারে, এর থেকে বড় স্টুপিডিটি আর কি হতে পারে। এটা হচ্ছে এই যে শত্রুরা এটাই চায়, শত্রুরা এটাই চায় যে দিনটা যেন পুরাপুরি উলট পালট হয়ে যায়, যেটা দিন সেটা যেন মুসলমানরা তাদের তাদের দিন থেকে, ধর্ম থেকে সেটাকে আউট করে দেয়, আর যেটা দিন না সেটাকে যেন দিনের অন্তর্ভুক্ত করে ফেলে। আর এই এই উদ্দেশ্য নিয়ে তারা যত ধরনের উপকরণ বা সহযোগিতা, সহযোগিতার হাত তাদের মুসলমান তাদের এইসব মুসলিমদের জন্য, এইসব মানুষদের জন্য সম্প্রসারিত সবসময় নেন, আপনারা ব্যবহার করেন, আমরা আপনাদের সেবায় নিয়োজিত। এটাই হচ্ছে তাদের সিয়াসা, এটাই হচ্ছে, এটাই তারা আমাদের সাথে যে রাজনীতি করতেছে সেই রাজনীতির প্রতিফলন হচ্ছে এটি। তো এমত অবস্থায় এই ফিতনার সময়ে আমাদের কাজ হলো যে প্রত্যেকটা বিষয়ে, আমার দিনের বিষয়ে আমাকে যাচাই বাছাই করতে হবে, আমাকে বুঝতে হবে, এবং কোনো ডাক আসলে পরে অবশ্যই আমাকে এখানে আমাকে প্রথমে আমাকে একটু দম নিতে হবে, আপনি তাড়াহুড়া করবেন না। অনেক বিষয়কে বিষয় থেকে আপনি থোকুফ করুন, যতক্ষণ না এটা সম্পর্কে জানবেন, জেনে নেবেন ভালো করে, ততক্ষণ পর্যন্ত ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে যাবেন না। আমরা যেন সবসময় সচেষ্ট, আমাদের করণীয় হলো কালামুল্লাহ এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার প্রতি আমরা যেন সচেষ্ট থাকি। আমরা আমাদের কাজ হলো আমরা কোরআন বুঝবো, আমরা সুন্না বুঝবো, কোরআন এবং সুন্নার ফিকহ অর্জনের প্রতি আমরা সর্বাত্মকভাবে প্রয়াসী হব, এটি হচ্ছে আমাদের কাজ। আর দিনের বিষয়ে যে কথা আসবে, যে কথা আমার কানে আসবে, যে ডাক আমার কাছে আসবে, যে মেসেজ আমার কাছে আসবে, আমার কাজ হচ্ছে ওই বিষয়টা জাস্টিফাই করা, যাচাই বাছাই করা, দিনের জ্ঞান অর্জন করা, এবং এটার মধ্যেই হচ্ছে আমাদের, আমরা এভাবেই আমাদের দিনকে ইমান আকিদাকে সংরক্ষণ করতে পারবো বিইজনিল্লাহি তাআলা। আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। আমার মনে হয় যে ফরিদাতুল শেখ আপনার যদি কয়েকটা মিনিট হাতে সময় থাকে এই কোয়েশ্চেনগুলো আমাদের অ্যাড্রেস করতে পারতাম, আর যদি বেশি কষ্ট হয় নাহলে অন্যদের
ইম্পর্টেন্ট যদি থাকে আপনি
একটু এই সাবজেক্ট ম্যাটার আপনার কোয়েশ্চেনগুলো সাবজেক্ট ম্যাটার রিলেটেড এবং আমার মনে হয় যখন আহওয়াটা বেশ বেনিফিট হবেন যদি কোয়েশ্চেনটি আমরা অ্যান্সার করেন। প্রথম কোয়েশ্চেন যেটা আসছে বারাকাল্লাহ, আমাদের সিস্টার করতেন না একটি সিস্টার নাম এই নাকি করতেন, উনি বলতেন যে সমসাময়িক কোনো বক্তা যদি বর্তমান সময়ে প্রবীণ আলেমদের মানে কিবারুল আলেমাদের কাছে পরিচিত না হয় এবং বক্তৃতায় তাদের কোনো উক্তি ব্যবহার না করে কিন্তু কোরআন সুন্নাহ এবং পূর্ববর্তী আলেমদের কথা বলে মানে সালাফুস সালেহীন মানে কারেন্ট আলেমাদের রেফার করে না বাট সালাফুস সালেহীনদের কোরআন সুন্নাহ ও সালাফুস সালেহীনদের কথা বলেন, তাহলে এমন বক্তার কথা কি নির্ভরযোগ্য হবে? এখানে এই বক্তার জন্য কি বর্তমান সময়ে প্রবীণ এবং জীবিত আলেমদের সাথে যোগাযোগ পরিচিত থাকা অথবা তাদের থেকে প্রাতিষ্ঠানিকভাবে ইলম অর্জন করা কি পূর্ব শর্ত কিনা?
এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমার মনে হয় আরেকটু পরে, অর্থাৎ এখন পর্যন্ত এই আট নম্বর পয়েন্টটা আমরা শেষ করতে পারিনি। ইনশাআল্লাহ আট নম্বর পয়েন্টটা শেষ করলেই এর পরিপূর্ণ জবাবটার অনেকটাই চলে আসবে ইনশাআল্লাহ। এর জন্য প্রশ্নকারীর প্রতি আমার কি থাকবে অনুরোধ থাকবে, একটু ইসবির, একটু ধৈর্য ধারণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন যে আমরা এই চ্যাপ্টারটা, এই পয়েন্টটা আমরা যখন পূর্ণ করতে পারবো, আশা করি এর মাধ্যমেই এই প্রশ্নের অনেকটা সমাধান ওলামাদের কথা থেকেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এর পরেও যদি কিছু থাকে আমরা চেষ্টা করব ওলামাদের কথা থেকে নিয়ে এটাকে আরেকটু পরিষ্কার করে দেওয়ার। এর জন্য কয়টা দিন একটু অপেক্ষা করুন এবং দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেটা বলার এবং শোনার তৌফিক দান করেন। না
আমাদের বোন কোশ্চেন করতে, ইমাম যখন জুমার খুতবা দেন তখন ইমামের খুতবা শোনার ক্ষেত্রে আমাদের মানহাজ কী হবে, বিশেষ করে ইমামের আকীদা মানহাজ সম্পর্কে যদি না জানা থাকে?
ইমামের আকিদা বা মানহাজ সম্পর্কে জানা না থাকে তাহলেও আপনার কাজ হলো, যদি আপনি এটুকু জানেন যে ইমাম মুসলিম, তাহলে তার পিছনে জুমা এবং জামাত আদায় করতেই হবে, তার পিছনে জুমা এবং জামাতে সালাত আদায় করতে হবে, এটা বাদ দেওয়া যাবে না কোনো অবস্থাতেই না। এবং এই বিষয়ে যেমন ওই যে আপনার ইবনু আবিল আইজ আল হানাফি শরহুত তাহাওয়িয়াতে তিনি এই বিষয়ে একটা কথা বলেছেন যে উলামায়ে কেরামরা এ বিষয়ে সবাই একমত যে যদি কোনো যে কোনো লোক সম্পর্কে যদি এটুকু জানা না থাকে যে ওই লোকটা বিদআত অথবা শরিয়া বহির্ভূত কোনো কাজ করা করছে এরকম কিছু জানা না থাকে, তাহলে এইরূপ অজ্ঞাত মানে সে কোনো বিদআতি কিংবা শরিয়া বহির্ভূত কাজ করছে বলে জানা নেই, হ্যাঁ জাস্ট মুসলমান একজন লোক, তার সম্পর্কে ভালো ধারণা নিয়ে তার পিছনে সালাত আদায় করা করতে হবে। নামাজ জামাতে সালাত আদায়ের জন্য মুক্তাদিকে তার ইমামের আকিদা সম্পর্কে জানা এটা কি না তার জন্য জরুরি না, এটা তার জন্য শর্ত না, যে ইমাম কী আকিদা পোষণ করেন সেটা জানার প্রয়োজন নেই। অজানা বা যে ইমামের হাল মজহুল, হ্যাঁ তার পিছনে সালাত আদায় করে নেওয়া যাবে। ইভেন ইবনু আবিল আইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তার কথা হলো যে কোনো বিদআতি ইমাম যদি তার বিদআতের প্রতি আহ্বানও করে, আর যদি সে হয় এমন ইমাম যে তার পিছনে সালাত আদায় ছাড়া মানে রাওয়াতিব সালাত কিংবা জুমার সালাত কিংবা ঈদাইনের সালাত আদায় করার আর কোনো সুযোগ নেই, তাহলে এই অবস্থায় আপনারা তার পিছনে সালাত পড়ে নিয়েন, সালাত কি করবেন না, জামাতে সালাত, জুমার সালাত, ঈদাইনের সালাত, দেখা গেল যে একজন লোক যে ইমাম মুবতাদি', হাত্তা সে তার বিদআতের দিকে মানুষকে কি করছে আহ্বানও করতেছে, কিন্তু এছাড়া আর কোনো যদি তার পিছনে সালাত বর্জন করা হয় তাহলে একমাত্র বিকল্প থাকবে গড়ে একাকি সালাত আদায় করা, জুমার সালাত কিংবা ঈদাইনের সালাত আদায় করার কোনো সুযোগ থাকবে না। তাহলে যদি এমন ইমাম হয় যে তার কোনো বিকল্প আর নেই, তাহলে এই অবস্থায় তার পিছনেই আপনারা সালাত আদায় করে নিয়েন। এবং এই বিষয়ে এটাই হচ্ছে সালাফে সালেহীনের, জমহুর সালাফের এবং মুতাখিরিন উলামায়ে কেরামদের অভিমতটা হোক এটাই যে এরূপ ইমামের পিছনে সালাত আদায় করে নেওয়া যাবে। ফাজরের পিছনে যদি কেউ জুমার সালাত পড়ে তাহলেও উলামায়ে কেরামদের কী হলো, হ্যাঁ, যে এটা কোনো কি নেই, আর সালাত খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, যদি কেউ ওই লোকটা মুফতা দেয় আর এই অজুহাতে যদি তার পিছনে সালাত বর্জন করে, জুমার সালাত, জামাত সালাত কিংবা রাওয়াতিব সালাতগুলো, এবং বিকল্প অন্য কোথাও রাওয়াতিব সালাতগুলো জামাতে আদায়ের ব্যবস্থা না থাকে, তাহলে উলামায়ে কেরামরা বলেছেন যে এই যে ইমাম মুফতা দেয় এই অজুহাতে যদি সে এগুলো বর্জন করে তাহলে সে নিজেই মুফতা দেয় বলে গণ্য হবে। এরপরে এ বিষয়ে যেমন আপনারা আরেকটা যে কি আছে, ওবাইদুল্লাহ ইবনু আদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন অবরুদ্ধ অবস্থায় তখন তার খেদমতে গিয়ে বললেন যে আপনি তো হলেন আমাদের খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ, ইমামুল মুসলিমিন, এখন আপনি তো সমস্যা এখানে, আপনি কি এখন গৃহবন্দী, এই অবস্থায় আমাদেরকে সালাত লিড করতেছে কে, একজন পথভ্রষ্ট ইমাম, ফিতনা সৃষ্টিকারী ইমাম, আমরা কি তার পিছনে সালাত আদায় তো করতে পারতেছি না, আমরা এতে মানে খুব হারাজ বোধ করছি, সংকোচ বোধ করছি। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে কি জবাব দিলেন, আসসালাত আহসানা মা ইয়ামালুন নাস ফাইদা আহসানা নাস ফা আহসিন মাআহুম ওয়া ইযা আসাউ ফাজতানি বিসাআতাহুম, তিনি তাদেরকে সালাত তরক করতে বলেননি, অথচ তারা বললেন যে এখন সালাত লিড করতেছে কে, ওই ফিতনা সৃষ্টিকারী দল একজন ইমাম মুদিল, আমরা এই অবস্থায় কি করব। উসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সালাত তরকের কথা বলেননি যে না এই ইমামের পিছনে সালাত পড়ো না, তিনি বললেন তোমরা সালাত পড়ো, আসসালাত আহসান মা ইয়ামালুন নাস ফাইযা আহসানা আন্নাস ফা আহসিন মাআহুম ওয়া ইযা আসাউ ফাজতানি বিসাআতাহুম। হাসান বসরি রাহিমাহুল্লাহ যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই সালাত সম্পর্কে, বিদআতি ইমামের পিছনে সালাত সম্পর্কে, তখন তিনিও জবাব দিয়েছিলেন সাল্লি ওয়া আলাইহি বিদআতু, সাল্লি ওয়া আলাইহি বিদআতু। সাঈদ ইবনে মনসুর রাহিমাহুল্লাহ এই যে ইমাম হাসান বসরির এই কথাটা তিনি মানে এটার সনাদ তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি মানে এটাকে মারফু হিসাবে প্রমাণ মারফু বলে আখ্যায়িত করেছেন। তো এই যে দলিলগুলো, এই দলিলগুলো থেকে এবং সালাফদের কথা থেকে, হ্যাঁ, সাহাবায়ে কেরামদের আষাঢ় থেকে কি জানা যায়, যে মজহুল ইমাম যদি হয় আর যদি এটুকু জানা থাকে যে সে মুসলিম, বাস, আর আপনার খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই, আপনি তার পিছনে সালাত আদায় করেন, আপনি তার পিছনে সালাত আদায় করেন। এটাই হচ্ছে সালাফদের কথা, এটাই হচ্ছে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের কথা, এটাই হচ্ছে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন উলামায়ে কিরামের কথা, এটাই হচ্ছে জামহুর সালাফের কথা, এটাই হচ্ছে জামহুর আইম্মায়ে কিরামের কথা, এটাই হচ্ছে জামহুর উলামায়ে কিরামের কথা। এখন যদি কেউ সাজ একজন অথবা দুইজন যদি কোনো আলেমদের মধ্যে কিংবা তালেবুল আলেমদের মধ্যে কেউ যদি ভিন্ন মত পোষণ করেন, তাহলে এটা কি না? বর্তমান সময়ের যদি কোনো তালেবুল আলেম কিংবা কোনো আলেম একজন কিংবা দুইজন যদি কেউ এর থেকে ভিন্ন মত পোষণ করেন, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, এবং এখানে এইটুকু এই যুক্তি উপস্থাপন করা এটাও যাবে না যে এই সময়ের ওনারা এই বর্তমান সময়ের ইমামদের হাল সম্পর্কে বেশি অভিজ্ঞ, বেশি জানেন। সালাফরা যে ফতোয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম থেকে যে আসার বর্ণিত হয়েছে, এইটাতে ওইটাতে মেনশন করা হয়নি যে এই ফতোয়া লি মুসল্লিল আজম আও লি মুসল্লিল হিন্দ আও লি মখানি ফুলান আও লি বিলাদ ফুলান, এরকম কিছু বলা হয়নি। অমুক দেশের জন্য, অমুক জায়গার জন্য, অমুক হিন্দুস্থানের জন্য কিংবা পাকিস্তানের জন্য কিংবা আরবের জন্য, এরূপ না। সল্লি ওয়া আলাইহি বিদআতু আস-সালাত আহসান মা ইয়ামালুন নাস ফাইজা আহসানান নাস ফা আহসিন মাআহুম ওয়া ইজা আসাউ ফাজতানিবু সাআতাহুম। এবং এই যে ইবনে আবিল আজিজ আল হানাফি রাহিমাহুল্লাহ, উনি সালাফ থেকে যে কথাটুকু বললেন যে তাদের সবার জমহুরের এই বিষয়ে কি অভিমত, এটি। এখন পরবর্তী কেউ যে এই যে আমাদের অবস্থা সম্পর্কে বা বর্তমান সময় সম্পর্কে তারা বেশি অভিজ্ঞ, উলামা যারা তারা জেনে শুনে বুঝেই তারা কি দেন, তাহলে কি আমরা বলবো যে আমাদের পূর্ববর্তী যে সমস্ত উলামারা এই ফতোয়া দিয়েছেন, ওনারা এই হাল সম্পর্কে না জেনে এই ফতোয়া দিয়েছেন, ওনারা এটা কিভাবে করলেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াত সম্পর্কে, এই আয়াতের নির্দেশ সম্পর্কে ওনারা কি অজ্ঞ ছিলেন? ওনারা কি জাহেল ছিলেন যে যেটা তুমি জানো না ওই সম্পর্কে তুমি কিছু ওইটার পিছনে লেগো না? হিন্দুস্তানের হাল না জেনে ওনারা এইটুকু বললেন কিভাবে? আমভাবে ওইটুকু বললেন কেন? তাহলে তো ওনারা খাসভাবে এটা বলার কথা। এইসব যুক্তি বা এইসব কথা এটা কি না, এটা গ্রহণযোগ্য না। এর জন্য সবসময় আমাদের ফতোয়া দানের ক্ষেত্রে কিংবা কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার। এবং সবচেয়ে কি, এই যে এই চ্যাপ্টারে এই পয়েন্টের অধীনেই শেখ ফৌজান হাফিজাহুল্লাহ শেষে এসে বলছেন যে আসলে সালাফদের কথাবার্তার অনুসরণ করার মধ্যেই এটাই হচ্ছে আমাদের জন্য, এটার মধ্যে আমাদের সেফটি। আমার নিজের পক্ষ থেকে কিছু বলার দরকার নেই, নিজের পক্ষ থেকে আমি দিনের বিষয়ে কোনো কিছু বলার আমার প্রয়োজন নেই। মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম সালাফে সালেহীন যেটা বলে গেছেন, আমি সেটা যদি আমি অনুকরণ করি এবং তাদের কথা মতোই কথার অনুযায়ী চলি, তারা যেটা বলছেন আমি যদি সেটাই আমি বলি, তাহলে এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে নিরাপদ। ব্যাস এই নুক্তাটা আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা দরকার। বারাকাল্লাহু ফিকুম। যদি ধরেন খুতবার মধ্যে যদি এমন কোনো শিরিক কিংবা বিদআহ এইগুলা যদি কিছু না থাকে, সুস্পষ্ট বিদআহ মুকাফিরার প্রতি কোনো আহ্বান না থাকে কিংবা কোনো কুফরিয়াত কিংবা কোনো শিরকিয়াত কিছু যদি না থাকে, তাহলে তার খুতবা এটা শোনা যাবে। আর যদি কুফরে বওয়াহ কিছু থাকে কিংবা শিরকি কোনো কিছু থাকে, তাহলে সেটা শোনা যাবে না। বাস হা দা হুয়া। এরপরে এই বিষয়ে আরও ইনশাআল্লাহ পরবর্তীতে বিষয়টা আরও সুস্পষ্ট করা যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করব।
না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা সিটি এবং সব জায়গার জন্য সালাত ইদ মসজিদ বিউকাতি দান করুন, যাতে আমাদের ভাই বোনেরা সালাত
আপনি যদি ফজিলাতু শেখের পরিবর্তে আপনি আখ বলেন, ভাই বলেন, তাহলে আরো খুশি হবো। এর মধ্যেই মাওয়াদ্দা, আসলে ওই পর্যায়ে কিন্তু যাওয়া হয়নি এখনো। হাত্তাল আন আমি একদম নিজেকে মনে করি ইবতেদায়ী পর্যায়ের মারহালাতুল উলা তালিবুল ইলম। বারাকাল্লাহু ফিক আখি, আল্লাহ ইবারিক ফিক। আপনি ফজিলাতুল আখ বলতে পারেন যদি বেশি বলতে হয়, বাস আলহামদুলিল্লাহ ওয়া কাফাক, হাইয়াক আল্লাহ ওয়া বাইয়াক। নাআম তফাদ্দাল।
আমাদের একজন কোশ্চেন জিজ্ঞেস করেছেন,
আল্লাহ ইবারিক ফিক আখি, আমি এখানে ওই যে একটা বিষয় আপনাকে আমি পরিষ্কার করে দিতে চাই। আল্লাহ ইবারিক ফিক, এখানে অনেক সময় হয় কি যে মূলত ওই যে আমাদের দেশের বিভিন্ন পরিভাষা অনুযায়ী আমরা অনেক সময় মোহতারাম কাউকে আমরা শেখ বলে অভিহিত করি বা ডাকি। হ্যাঁ, এটা আমাদের সমাজে এই বিষয়টা পরিচিত এবং এটা একটা পরিচিত শব্দ। যে ইসলামের বিষয়ে যারা হয়তো কথাবার্তা বলেন কিংবা যারা বড় যারা তাদেরকে এইভাবে বলা হয়, কিন্তু অনেক সময় হয় কি যে এটা মূলত মানে আহলুল ইলমদের মধ্যে আমরা কিবারুল উলামা যারা আমরা তাদেরকে তাদের প্রতি তাদের সম্মানার্থে আমরা চাই যে এটা তাদের জন্য রিজার্ভ থাকুক, আমরা কিবারুল উলামাদের এই শব্দে আখ্যায়িত করে থাকি। যদিও আপনি আপনার হুসনে জান উত্তম ধারণা নিয়ে আপনি হয়তো বলছেন, কিংবা অনেকেই বলছেন তাদের হুসনে জান নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাদের সেই হুসনে জানের পরিপূর্ণ প্রতিফলন আমার মধ্যে হয়, সেই তৌফিক সেই আমাকে দান করেন, এবং সেই হুসনে জানের প্রতিফলন যেন আমার মধ্যে পুরোপুরি গঠান। এই 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 সওয়াল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি, এবং আপনাদের কাছেও আমার আমি বলবো যে আপনারা যেন এই দোয়া করেন যে ইলমের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওই পর্যায়ে আপনারা যতটুকু ধারণা করতেছেন তার থেকেও বেশি দান করেন। তো আপনি আপনার ধারণা অনুযায়ী এবং আপনি আপনার ধারণা অনুযায়ী সঠিক, আপনি আপনার যে পরিভাষার সাথে আপনি পরিচিত সেই পরিভাষা অনুযায়ী সেটা সঠিক। ওয়ালাকিন এই শব্দটা নিয়ে কোনো ধরনের ফিতনা তৈরি হোক সেটা আমি চাই না। এর জন্য ফিতনা থেকে বাঁচার জন্যই আখি আমাদের বাস এই যে আমরা একদম সহজ সরলভাবে আপনারা যদি ইভেন আমি আমাদের এখওয়ানদের বলবো যারা আছেন যারা আমাকে চিনেন, ওনারা যদি আমাকে আবু সাআদাই ডাকেন অথবা হাম্মাদ বিল্লাহ বলে ডাকেন আমি আরও বেশি খুশি হব। হ্যাঁ, আরও বেশি খুশি হব। হ্যাঁ, আর সর্বোপরি আমি কি আখুকুম ফিদ্দিন, আখুকুম ফিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। না
আফিক, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান, আপনার নসিহাতের জন্য। আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন, একজন ভাই বলছেন যে, এটা ইংলিশে আমি ট্রান্সলেট করছি, যে আমাদের ইসলাম ধর্ম নতুনভাবে শিখছেন এবং ওনার কোরআন এবং সুন্নাহ সম্বন্ধে জ্ঞান খুবই সীমিত, এবং সে কীভাবে একজন বা একজন একজন দায়ী বা একজন দাওয়া একটি দাওয়া গ্রুপের আকিদা মানহাজ বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রিসোর্সেস কোয়ালিফিকেশনটা কীভাবে তারা সেই ব্যক্তি ভেরিফাই করবে এবং এবং সে কার কাছে যাবে সেই বিষয়গুলো ভেরিফাই করার জন্য, কারণ তার জ্ঞান খুবই সীমিত। অনেক সময় হয় যে একজন কারোর কাছ থেকে হয়তো বা দাওয়া পায় এবং হয়তো বা এমনও হইতে পারে যে তারা কোনো কোরআন বা হাদিসের কনটেক্সট বোঝে না বা কোন অথর কী লিখছেন সেটাও হয়তো বুঝতে পারতেছে না আকিদা তাওহীদ সম্বন্ধে। তো এই ব্যক্তির সম্বন্ধে আপনি কী অ্যাডভাইস করেন?
আসলে যারা বুঝে না তাদের জন্যই তো কোরআনে কারীমের এই সমাধান, ফাসআলু আহলা যিকির, আহলুল যিকির যারা, আহলুল ইলম যারা, তাদেরকে জিজ্ঞেস করা। আপনি যদি আপনার আপনার কাছে কোনো তালিবুল ইলম থাকে, আপনার কাছে একটা বিষয় আসলো, আপনি ওই বিষয়টা আসার পরে বা কারো সম্পর্কে আপনার জানার দরকার যদি হয় তাহলে আহলুল ইলম যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ফুলান, এখন ফুলান ফুলান ইবনু ফুলান, ওনাকে ব্যক্তিগতভাবে হয়তো কেউ মাশায়েখরা না চিনতে পারেন, এই ক্ষেত্রে আপনি যে ফুলান এই বলতেছে, তার দাওয়াত এই, তার ফিকরা এই, হ্যাঁ তার ফিকরা এই, যে আমাদের কিবারুল উলামারা কিংবা উলামায়ে কেরামরা মাশায়েখরা তারা সবাইকে হয়তো চিনবেন এমন হয়তো না, কতজনকে তারা চিনবেন, হ্যাঁ বিলাদুল আজমের হোক অথবা বিলাদুল আরবের হোক, হ্যাঁ কথা হলো যে আমাদের কাজ হচ্ছে তারা যে কথাটা, ওই দায়ী যে কথাটা বলতেছে আমি ওই বিষয়বস্তুটাকে জাস্টিফাই করব, এটা হচ্ছে মূল আমাদের প্রেক্ষাপটে। হ্যাঁ এরপরে হলো যে আমার যেটুকু আমি খবর নেব, আমি ওনাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি 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 কাদের থেকে, আপনার ওলামা কারা, আপনি কাদের থেকে জ্ঞান নিছেন, আপনি কাদের থেকে জ্ঞান নিছেন, কিংবা আপনি এই যে কথাটুকু বললেন এই কথাটুকুর সপক্ষে দলিল কী, প্রমাণ কী, এইটা জিজ্ঞেস করা প্রত্যেকের দায়িত্ব, যে আপনার এই কথার পিছনে দলিল কী, তারপরে ওই দলিলটা ভেরিফাই করার জন্য আমি আহলুল ইলমদের কাছে যে ফুলান এই দলিল উপস্থাপন করে এই কথাটুকু বলছেন এটা কি হাক্কুন আম বাতিলুন, এটা আমরা আহলুল ইলম যারা, তুল্লাবুল ইলম যারা কিংবা উলামায়ে কেরাম যারা, আমরা তাদের থেকে এটা আনসার নেব। নেয়ার পরে দেখা যায় যদি যে ওই লোকের কথা সত্য আমরা ওইটাকে গ্রহণ করব, ওই লোকের কথা বাতিল তাহলে আমরা ওইটাকে বর্জন করব। কিংবা দেখা গেল যে ওই লোক উনি জ্ঞান নিছেন আহলুল আহওয়া থেকে, আহলুল বিদআ থেকে, প্রকৃত উলামা ও আহলে সুন্নাহ থেকে উনি জ্ঞান নেওয়ার ওনার কোনো সুযোগ হয়নি, তাহলে এই লোক সম্পর্কে, এই লোকের কথাবার্তার বিষয়ে আমাদেরকে, কথাবার্তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দূরে থাকতে হবে, কারণ যিনি জ্ঞান নিছেন এবং যিনি তার জ্ঞানের ক্ষেত্রে ওই সমস্ত আহলুল আহওয়া বা আহলুল বিদআ বা আহলুল বাতিলের যে আলেম যারা তাদেরকে অনুসরণ করেন, তাদের কাছে দিন শিখছেন এবং তাদের ইলম অনুযায়ী নিজে পরিচালিত হচ্ছেন, তাদের থেকে শিক্ষা নেয়া ইলম অনুযায়ী নিজে পরিচালিত হচ্ছেন, এই রকম লোকের থেকে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে। তাহলে এখানে প্রথমেই কি আউট। এরপরে কথা হলো যে উনি ওনার কি আকীদা এবং মানহাজ কি, সেটা আমাকে জানতে হবে। দেখা গেল যে না হয়তো উনি সত্যিকার রব্বানি উলামায়ে কেরামদের থেকেই ইলম নিছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের থেকে ইলম নিছেন, ঠিক আছে, কিন্তু ওনার নিজের আকিদা এবং মানহাজ, ওনার নিজের স্টেট এটা কিনা, সেই অনুযায়ী না, যেটা আমাদের অসংখ্য নজির আমাদের সামনে আছে, যে অনেক লোক আছে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদের কাছে জ্ঞান অর্জনের কিছুটা সুযোগ পাইছে, কিন্তু যারা তখন যখন তারা ব্যাক করছে, ফিরে আসছে, ফিরে আসার কিছুদিনের মাথায় তারা জাল্লা, তারা পদচ্যুত হয়ে গেছে, তারা বিচ্যুত হয়ে গেছে, সঠিক আকিদা এবং মানহাজ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, বাতিল ফিরকার মধ্যে ঢুকে গেছে, বাতিল আকিদা এবং মানহাজ অনুসরণ করতে শুরু করছে, কিংবা নিজে কোনো নতুন ফিকরা তৈরি করার চেষ্টা করতে শুরু করছে। এরব লোক থেকেও আমাদের দূরে থাকতে হবে। আর যারা আকিদাতান এবং মানহাজান আলা মানহাজি সালাফ, তাদের থেকে যখন কোনো কথা উচ্চারিত হবে মুখের থেকে, তখন আমরা তাদের কাছে দলিল চাইব, কোরআন এবং সুন্নার দলিল কি, সেই দলিল সম্পর্কে যদি আমি অবহিত না থাকি তাহলে আমি সেটা ভেরিফাই করব আহলুল ইলম কিংবা তুল্লাবুল ইলম যারা, তাদের কাছে আমরা এটা উপস্থাপন করব যে অমুক এটুকু বলছেন, এটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে আমরা তার কথা কবুল করে নেব, যদি ঠিক না থাকে আমরা সেটা ফেলে দেব। বাস এই তো, একদম মানে স্পষ্ট এবং পরিষ্কার আমাদের মনে হচ্ছে না। বারাকাল্লাহ ফিকুম,
বারাকাল্লাহ। আমাদের সর্বশেষ কোশ্চেনটা বেশ লম্বা, আমি এটা ইংলিশে আমি আস্তে আস্তে ট্রান্সলেট করছি। আমাদের ভাই বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একজন লোক আছেন বা দাঈ আছেন, যার নাম মুফতি ইসমাইল ইবন মুসা মান, খুবই পপুলার উনি এখানে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ামে। এই লোকের বাড়ি হচ্ছে জিম্বাবুয়ে। সে বেসিক ইসলাম শিখছেন ওনার বাবা মুসা মান থেকে, এবং মদিনা ইউনিভার্সিটি থেকে উনি গ্রাজুয়েট করছেন, এবং গ্রাজুয়েশনের পরে উনি মাদ্রাসে দিওবান্দে শেখ সম্বন্ধে স্টাডি করতে গিয়েছিলেন, যেই জায়গায় ওনার টাইটেল দেওয়া হয় মুফতি, এবং এই জন্য ওনার উনি বেশ পপুলার, যেটা ওনার নাম মুফতি ম্যান। কোশ্চেন হচ্ছে, আমাদের মধ্যে কিছু কিছু ভাই বোনেরা আছেন যারা ওনার কাছ থেকে জ্ঞান গ্রহণ করেন, এবং ওনারা বলেন যে যদিও উনি মাদ্রাসায় দিওবান্দে পড়াশোনা করছেন, কিন্তু আমরা তাও ওনার কাছে জ্ঞান নিতে পারি, কারণ উনি মদিনা ইউনিভার্সিটিকে পড়াশোনা করছেন এবং হকের কথাবার্তা বলে, এবং উনি যদি ভুল করে থাকেন ওনার ভুলগুলো আমরা গ্রহণ করব না, কিন্তু ভালোগুলো গ্রহণ করব। আপনার এবং কোশ্চেনার জিজ্ঞাসা করছেন যে আপনার অপিনিয়ন কি, এবং এই ব্যক্তি যে পড়াশোনা করছেন মদিনা ইউনিভার্সিটি বা দিওবান্দ থেকে ফিক অর্জন করছেন, ভালো বললে সেটা পরিত্যাগ গ্রহণ করব, খারাপ বললে পরিত্যাগ করব, এই মুফতি মান এরকম ব্যক্তির কাছ থেকে কি জ্ঞান অর্জন করা কি সেফ কি না? বারাকাল্লাহ ফিকুম।
আফিক বারাক, সুবহানাল্লাহ। আসলে প্রথম কথা হলো যে ভালোটা গ্রহণ করব, মন্দটা বর্জন করব। একজন লোকের মধ্যে ভালো আছে মন্দ আছে, আমি তার ভালোটা গ্রহণ করব, মন্দটা বর্জন করব। প্রথমত এইটা, এই যে কথাটা সাধারণভাবে, আমি এই মুফতি মাংকির বিষয়ে বলতেছি না, আমি এটা জেনারেলি বলতেছি, এই যে থিওরি, যেটা একজন লোকের মধ্যে ভালো আছে মন্দ আছে, আমি তার ভালোটা গ্রহণ করব, মন্দটা বর্জন করব, সাধারণভাবে এই থিওরিটা হলো আরেকটা ওয়াসওয়াসা, এটা একটা ওয়াসওয়াসা। এর কারণ হলো প্রথমত যে যেখানে আপনার সামনে ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ ওয়াল মিন্না, যে এমন লোকজন আছেন যাদের মধ্যে আমাদের জানা মতো ভালো ছাড়া মন্দ কিছু নেই, আপনি তাদেরকে অনুসরণ কেন করছেন না? আপনি তাদেরকে অনুসরণ না করে আপনি এমন একজন লোককে অনুসরণ করতে যাচ্ছেন যে লোকের মধ্যে ভালো আছে মন্দ আছে, ভালোটা নিতে গিয়ে অনেক সময় মন্দটাও যদি একটু নিয়ে নেওয়ার যে সন্দেহ থাকবে না, অবকাশ থাকবে না, এটা তো আপনি কি করতে পারবেন না, এটার গ্যারান্টি তো দিতে পারবেন না। আপনি যখন মন্দ থেকে ভালোটাকে বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন, তখন যে একদম মন্দের মধ্যে আপনার মন্দের সাথে মন্দে টাচ করতে করবেন না, এই গ্যারান্টি তো নাই। তো যেখানে নিরেট সত্য আছে, নিরেট ভালো আছে, আপনি সেই নিরেট ভালোটাকে রেখে, যেখানে ভালো এবং মন্দের সংমিশ্রণ, ওই জুড়ি থেকে আপনি নিতে যাবেন কেন? তো শয়তান প্রথমে আপনাকে প্রতারিত করবে যে না 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 না, আপনি মন্দটা তো নিচ্ছেন না, তাতে কি, ভালোটা নেন, খুদিল হাক, সত্যটা নেন, মন্দটা রেখে দেন। আচ্ছা, কয়েকদিন পরে শয়তান বলবে যে এতদিন তো ভালোটাই নিলেন, ওর মধ্যে মন্দ কিছু পাইছেন? যেন মন্দ তো কিছু পাওয়া হয়নি, তাহলে অসুবিধা কি, নিতে থাকেন, আবার চেয়ে থাকলেন কি, আপনি নিতে থাকেন, বস উনি নিতে থাকলো, এরপরে জুড়ি খালি, ওই ভালো এবং মন্দ দুইটাই চলে গেছে। এইটাই হলো বাস্তবতা, বাস্তবতা কিন্তু এরকমই হয়। ওই যে ইউশবিহুল হাক, প্রথমে এটা সত্যের অনুরূপ বলে মনে হবে, ভালো বলেই মনে হবে, আমি তো শুধু ভালোটাই নিচ্ছি, আমি মন্দটা নিচ্ছি না। এই ভালোটা নিতে যেই দেখা যাবে যে একসময় শয়তান বলবে, এবং এটাই হয়, এটাই বাস্তবতা, যে এবার আপনি ওইটাও নেন, ওইখানে মন্দ তো কিছু নেই, এই আজ পর্যন্ত আপনি মন্দ কিছু পাইছেন? যা নিয়েছেন সব ভালো নিয়েছেন, সবই ভালো, নিতে থাকেন। এইভাবে মানুষ কিন্তু বিপদগামিতার পথ অবলম্বন করে। সুতরাং যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামা বিদ্যমান, সত্যিকার উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কিরাম যেখানে এখন পর্যন্ত বিদ্যমান, যাদের মধ্যে আমরা ভালো ছাড়া মন্দ কিছু জানিনি, আমরা তাদেরকে রেখে এরূপ ব্যক্তির কাছে আমাদের যাওয়ার প্রয়োজনটা কোন জায়গায়? এটাই হচ্ছে একটা বড় ওয়াসওয়াসা। দ্বিতীয় কথা হলো যে এই যে বিষয়টা, যে একজন লোক ওইখানে পড়ছেন আবার এখানে পড়ছেন, দুই জায়গাতেই উনি পড়ছেন, এই বিষয়টা ব্যাখ্যার দাবি রাখে। একজন লোক হতে পারে দুই জায়গাতে পড়ছে, এখানে তার পড়া ভালোটা বা সত্যটা জেনে এসে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণের জন্য যদি সেটা কেউ করে থাকে, যে এবার আমি তোমাদের বাতিলটাকে বাতিল প্রমাণিত করব, তাহলে এটা তার ভালো, এটার এটা এটার জন্য তাকে কী করা যাবে না, মুজাম্মা করা যাবে না, তাকে নিন্দা করা যাবে না। আর যদি একজন লোক বলে যে না, আমি ওইখানে তো দেখলাম এলিম, কিন্তু ওইটা আমার তৃষ্ণা মেটাতে পারেনি, বা ওইটাতে আমি সন্তুষ্ট না, এবার এই জায়গাতে আমার দেখতে হবে, ফাহাদা মাহাল্লু নাজরিন, তাহলে এই বিষয়টা আমাদের অবশ্যই বুঝতে হবে ওনার সম্পর্কে। সুতরাং আলা কুল্লি হাল, এই যে বিষয় যে ওনার থেকে আমরা নেব কি না, আমার বিস্তারিত এই বিষয়ে আর কোনো আলোচনা না, যে আমি শুধু এইটুকুই বলবো যে দা আমা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে বিষয়ে সন্দেহ নেই, যে বিষয়ে সন্দেহ আছে, ওই বিষয়টাকে ছেড়ে দাও, আর সন্দেহাতীত বিষয় যেটা, যে বিষয়ে কোনো সন্দেহ নেই, ওইটাকে গ্রহণ করো, এটাই নিরাপদ। বারাকাল্লাহু ফিকুম। না
অবশ্যই তখন উপস্থিত থাকবে।